This track was downloaded from FusionBD.com.
Nacho presents Colossal. Nacho presents Colossal.
ABC Radio FM 89.2 শুরু হয়ে গেছে অ্যাটল প্রেজেন্স কুয়াশা, যেখানে ভয় ছাড়া মজা ইম্পসিবল। আর সাথে আছি আমি শারমি। আর এবারও প্রথম ঘন্টায় রয়েছে, ব্রেকটা একটু পরে, এবারও প্রথম ঘন্টায় রয়েছে চমৎকার একটি গল্প, হুমায়ুন আহমেদের লেখা গল্প শুনবো আজকে আমরা। আর তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে প্রথম পর্ব এখন শুনছি, তারপর চলে যাচ্ছি পরের পর্বে। তো বন্ধুরা, আমরা আজকে শুনছি হুমায়ুন আহমেদের লেখা গল্প কুদ্দুস আলীর একদিন। এখন শুনছি গল্পটির প্রথম পর্ব, তারপরে চলে যাচ্ছে সরাসরি দ্বিতীয় পর্ব ছোট্ট একটা বিরতি নিয়ে। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা জানাচ্ছি, যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আর প্রথম মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন সেটা লিখে নাম সব পাঠিয়ে দেবেন। শুনুন তাহলে গল্পের প্রথম পর্ব, পড়ে শোনাচ্ছি সেতু, তারপরে ফিরে আসছি।
মোহাম্মদ আব্দুল কুদ্দুস পত্রিকা অফিসে কাজ করে, বড় কাজ না ছোট কাজ, চা বানানো, সম্পাদক সাহেবের জন্য সিগারেট এনে দেওয়া, ড্রাইভার গাড়িতে তেল নেবে সঙ্গে যাওয়া যাতে তেল চুরি করতে না পারে, এই ধরনের টালতু ফালতু কাজ আর কি। কুদ্দুসের বয়স 52 থেকে 16 বাদ দিলে থাকে 36। 16 বছর বয়সে মেট্রিক পরীক্ষা দেওয়ার পর গত 36 বছর ধরে সে নানান ধরনের চাকরি করেছে, সবই টালতু ফালতু চাকরি। অবিশ্বাস্য হলেও সত্যি যে সে কিছুদিন একটা চোরের অ্যাসিস্ট্যান্ট ছিল, নিতান্ত ভদ্র ধরনের চোর, সুন্দর চেহারা, স্যুট পরে ঘুরে বেড়াতো, শান্তিনিকেতনী ভাষায় কথা বলতো, বুঝার কোনো উপায়ই নেই যে লোকটা বিরাট চোর। কুদ্দুস যেদিন বুঝতে পেরেছে সেই দিনই চাকরি ছেড়ে দিয়ে বাইতুল মোকাররম মসজিদে গিয়ে মসজিদের খতিবের মাধ্যমে তওবা করেছে। চোরের সঙ্গে বাস করে 400 টাকার মতো জমি ছিল, তার অর্ধেক মসজিদের দান বাক্সেও ফেলে দিয়েছে। ইচ্ছে ছিল অবশ্য পুরোটা ফেলে দেয়, কিন্তু না খেয়ে থাকতে হবে বলে দিতে পারেনি। গত 36 বছরে যেসব চাকরি কুদ্দুস করেছে তার তুলনায় পত্রিকা অফিসের চাকরি শুধু ভালোই না, অসম্ভব ভালো। দেশ বিদেশের টাটকা খবরের সঙ্গে যুক্ত থাকার মতো সৌভাগ্য বাংলাদেশের কটা মানুষের আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বিনা পয়সায় খবরের কাগজ পড়া যাচ্ছে, এই সৌভাগ্য তো সহজ সৌভাগ্য না, জটিল সৌভাগ্য। প্রতিদিন সকালবেলা খবরের কাগজটা হাতে নিয়ে নিজের সৌভাগ্যে কুদ্দুস নিজেকে ঈর্ষা করে। যুবক বয়সে সে একবার গণক দিয়ে হাত দেখিয়েছিল, গণক বলেছিল শেষ বয়সটা তার নাকি মহাসুখে কাটবে, বিরাট সম্মান পাবে। পত্রিকা অফিসের কাজটা পাওয়ার পর কুদ্দুসের ধারণা গণক মোটামুটি সত্যি কথাই বলেছে, শুধু বিরাট সম্মানের জায়গাটা একটু ভুল করেছে, তা কিছু ভুল ত্রুটি তো হবেই। কুদ্দুস রাতে পত্রিকা অফিসে ঘুমায়, কোনো এক কোনা কানা খুঁজে নিয়ে মাদুর পেতে শুয়ে পড়ে, চাদর দিয়ে সারাশরীর ঢেকে ফেললে মশার হাত থেকে মুক্তি, মেস করে থাকতে হচ্ছে না বলে বেশ কিছু টাকাও বেঁচে যাচ্ছে তার। বেতন যা পাওয়া যায় তাতে আলাদা ঘর ভাড়া করে বা মেস করে থাকা সম্ভব না, তার দরকারই বাকি, সে একা মানুষ, এত শৌখিনতার দরকার কি তার? পত্রিকা অফিসে কাজ করতে এসে তার গত 3 বছরে 10,500 টাকা জমে গেছে, অকল্পনীয় একটা ব্যাপার। টাকাটা সে সম্পাদক সাহেবের কাছে জমা রেখেছে, চাইলেই উনি দেন। কুদ্দুসের টাকার কোনো দরকার নেই, তবুও মাঝে মধ্যে সে সম্পাদক সাহেবের কাছ থেকে টাকাগুলো চেয়ে আনে, সারাদিন হাতে নিয়ে চুপচাপ বসে থেকে সন্ধ্যাবেলা ফেরত দিয়ে আসে। টাকা হাতে নিরিবিলি বসে থাকতে তার বেশ লাগে, নিজেকে রাজা বাদশার মতো মনে হয়। আজ সকালে তেমন কোনো কারণ ছাড়াই কুদ্দুসের নিজেকে রাজা বাদশার মতো মনে হতে লাগলো। সে চায়ের কাপ এবং পত্রিকা হাতে বসেছে, পা নাচাতে নাচাতে কাগজ পড়ছে, মজার মজার খবরে আজ কাগজ ভর্তি, খবরগুলি পড়ে ফেললেই তো মজা শেষ হয়ে গেল। কাজেই কুদ্দুস প্রথমে শুধু হেডলাইনগুলো চোখ বুলাবে, ভেতরের ব্যাপারগুলো ধীরে সুস্থে পড়া যাবে, তারা তো এমন কিছু নেই। সম্পাদক সাহেব চলে এসেছেন, তাকে প্রথম দফায় চা দেওয়া হয়েছে। তিনি ঘন্টাখানেকের ভেতর আর থাকবেন না। কুদ্দুস শীষ দিয়ে একটা গানের সুর তোলার চেষ্টা করছে। পাগল মন গানটা খুবই হিট করেছে। কুদ্দুস পত্রিকার 3 নম্বর পাতাটা খুলল। আজকের দিনটি কেমন যাবে 3 নম্বর পাতায় ছাপা হয়, সে এই অংশটাই প্রথমে পড়ে। তার আবার ধনুরাশি, তার ব্যাপারে আজকের দিনটি কেমন যাবে তে লেখা, যা সবই মিলে যায়। একবার লেখা হলো দুর্ঘটনার সম্ভাবনা, সেদিন অকারণে হুমড়ি খেয়ে পড়ে বুড়ো আঙুলের নখের অর্ধেকটা ভেঙে ফেলি। আজকের রাশিফলে লেখা, ধনুরাশির জন্য আজ যাত্রা শুভ, ভ্রমণের যোগ আছে, কিঞ্চিত অর্থনাশের আশঙ্কা, শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে, শত্রুর কারণে সম্মানহানির আশঙ্কা। সম্মানহানির আশঙ্কায় কুদ্দুস খানিকটা চিন্তিত বোধ করছে। সম্মান বলতে গেলে কিছুই নেই, যা আছে তাও যদি চলে যায় তাহলে তো মুশকিল। পত্রিকার সব হেডলাইন শেষ করবার আগেই কুদ্দুসের ডাক পড়ল। সম্পাদক সাহেবের ইলেকট্রিক বেল ঝনঝন শব্দ পেয়ে উঠল। কুদ্দুস এমন ভাবে লাফিয়ে উঠল যে তার কাপ থেকে চা পুরোটা ছলকে গায়ে পড়ে গেল। শার্টটা নতুন কেনা, আজ নিয়ে মাত্র তৃতীয়বার পড়া হয়েছে। সাদা কাপড়ে চায়ের রং সহজে ওঠে না, এক্ষুনি ধুয়ে ফেলতে পারলে হতো, কিন্তু সেটা সম্ভব না। সম্পাদক স্যার ডেকেছেন, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। কুদ্দুস প্রায় ছুটে সম্পাদক সাহেবের ঘরে ঢুকলেন। সম্পাদক সাহেব বললেন, তোর কি খবর রে কুদ্দুস? কুদ্দুস বিনয়ে মাথা নিচু করে বলল,
স্যার খবর ভালো।
একটা কাজ করে দিত, এই চিঠিটা নিয়ে যা, নাম ঠিকানা লেখা আছে, হাতে হাতে দিয়ে আসবে, বুঝতে পেরেছিস?
জি স্যার।
জাভেদ সাহেব ইস্টার্ন প্লাজার 9 তলায় থাকেন, ইস্টার্ন প্লাজা চিনিস তো নাকি?
জি জি স্যার চিনি, আমি চিনি।
খুবই জরুরি চিঠি, হাতে হাতে দিবি, বুঝতে পেরেছিস? আর উনাকে বলবি আমাকে টেলিফোন করতে, আমি অফিসেই থাকবো। নে টাকাটা নে, রিক্সা করে চলে যা। সম্পাদক সাহেব 20 টাকার একটা নোট বের করে কুদ্দুসের হাতে দিলেন। কুদ্দুস টাকা হাতে নিয়ে ঘর থেকে বের হলো। রওনা হওয়ার আগে শার্টটা পানি দিয়ে একবার ধুয়ে ফেলতে হবে। কতক্ষণের মামলা? কুদ্দুস বাথরুমের দিকে যাচ্ছে, আবারও সম্পাদক সাহেবের বেল বেজে উঠল। আবারও কুদ্দুস ছুটে গিয়ে ঘরে ঢুকল। সম্পাদক সাহেবের ঘরে ঢুকলে কুদ্দুসের মাথা ঠিক থাকে না। কুদ্দুস।
জি স্যার।
রিক্সায় যাওয়ার দরকার নেই, দেরি হবে, তুই এক কাজ কর, আমার গাড়ি নিয়ে চলে যা, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। রিক্সা ভাড়ার টাকা ফেরত দেওয়ার জন্য কুদ্দুস 20 টাকার নোটটা বের করলো। সম্পাদক সাহেব বললেন, টাকা ফেরত দিতে হবে না, তুই দেরি করিস না, চলে যা, এক্ষুনি চলে যা। শার্টটা না ধুয়েই কুদ্দুস গাড়িতে উঠল। তার মনটা খুঁতখুঁত করতে লাগলো। শার্টের এই রং তো আর উঠবে না, নতুন শার্ট, মাত্র 3 বার পরা হয়েছে। গাড়িতে উঠে তার আরেকটু মন খারাপ হলো, আবার একটা ভুল হয়েছে। পত্রিকাটা সাথে নিয়ে এলে হতো। গাড়িতে যেতে যেতে কাগজ পড়ার আলাদা একটা মজা আছে। বসনিয়া হার্জেগোভিনার গরম খবর আছে। আজকের দিনটা ভুল দিয়ে শুরু হয়েছে। আজকের তারিখটা যেন কত, 14 এপ্রিল 1996। তারিখটা তার জন্য শুভ না। লিফটে কুদ্দুস একা। লিফটম্যান তাকে ঢুকিয়ে বোতাম টিপে দিয়ে বলেছে, আর তলায় গিয়ে থামবে, নেমে যাবেন, বুঝতে পেরেছেন, পারবেন না? কুদ্দুস বলেছে, পারব। তার কথা শেষ হবার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গেল। লিফট চলছে না, স্থির হয়ে আছে, একটা লাল বাতি জ্বলছে আর নিচ্ছে। মাথার উপর শাঁ শাঁ শব্দে ফ্যান ঘুরছে, অদ্ভুত ফ্যান, গায়ে কোনো বাতাস লাগছে না। লিফটের ভেতর বিরাট একটা আয়না লাগানো, আয়নার দিকে তাকিয়ে কুদ্দুসের মন খারাপ হয়ে গেল। শার্টের দাগ বিশ্রী ভাবে দেখা যাচ্ছে। এখন লন্ড্রিতে দিয়েও লাভ হবে না, টাকা খরচ হবে কিন্তু দাগ উঠবে না। আচ্ছা লিফটটা চলছে না, ব্যাপারটা কি? লিফটম্যান মনে হয় শুধু দরজা বন্ধ করবার বোতাম টিপেছে, উপর উঠবার বোতাম টিপতে ভুলে গেছে। সে কি সাত লেখা বোতামটা টিপবে? কুদ্দুস মন স্থির করতে পারছে না, এই কি বিপদে পড়া গেল। আগে জানলে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উপরে উঠে যেত, আটতলা ওঠা এমন কোনো ব্যাপার তো না। পাগল মন গানটার প্রথম লাইনটা কুদ্দুস মনে মনে কয়েকবার গাইল, ইচ্ছে করলে শব্দ করেও গাইতে পারে, লিফটে সে একা। লিফটের ভেতর গান গাইলে কি বাইরে থেকে শোনা যায়? হুস করে একটা শব্দ হয়ে লিফটের ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেল। ইলেকট্রিসিটি কি চলে গেল নাকি? কুদ্দুসের বুকে ধক করে একটা ধাক্কা লাগলো। ঢাকা শহরের কারেন্টের কোনো ঠিক ঠিকানা নাই, একবার চলে গেলে কখন আসবে কে জানে। লিফটের ভেতর কতক্ষণ যে থাকতে হবে তাকে, লিফটম্যান যে গেছে তার তো ফেরারও কোনো নাম নেই। কি হচ্ছে না হচ্ছে সে খোঁজ খবর করবে না? অ্যাডমিনিস্ট্রেশন ভালো না, সম্পাদক সাহেবের হাতে পড়ত, এক প্যাচে ঠিক করে দিত। কুদ্দুস খুব সাবধানে লিফটের দরজায় কয়েকবার ধাক্কা দিল, জোরে ধাক্কা দিতে সাহসে কুলাচ্ছে না। কল কবজার কারবার, কি থেকে কি হয় কে জানে। গরমও লাগছে আবার দম বন্ধও লাগছে। কুদ্দুস বেশ উঁচু গলায় ডাকলো,
লিফটম্যান ব্রাদার, হ্যালো হ্যালো, লিফটম্যান ব্রাদার হ্যালো।
কতক্ষণ পার হয়েছে তাও বোঝা যাচ্ছে না, কুদ্দুসের মনে হলো ঘন্টাখানিকের কম না, বেশি হতে পারে। সারাদিনে যদি কারেন্ট না আসে লিফটের ভেতর থাকতে হবে। কুদ্দুস লিফটের দরজা আরেকবার ধাক্কা দিল আর তাতেই লিফট চলতে শুরু করলো। কারেন্ট ছাড়াই কি চলছে? লিফটের ভেতরটা ঘোর অন্ধকার, কারেন্ট এলে তো বাতি ফাতি জ্বলত, কিছুই জ্বলেনি। কুদ্দুস মনে মনে বলল, চলুক কারেন্ট ছাড়াই চলুক, চলা দিয়ে হচ্ছে কথা। শোষ শব্দ হচ্ছে, কুদ্দুসের শরীর কাঁপছে, লিফট কি এত দ্রুত ওঠে? এ তো মনে হচ্ছে বাড়িঘর ফুড়ে আসমানে উঠে যাবে। এত দ্রুত লিফট উঠছে যে কুদ্দুসের পেটের ভেতর পাক দিয়ে উঠছে, যেভাবে উঠছে তাতে একশো তলা ছাড়িয়ে যাওয়ার কথা। এটা মাত্র বারো তলা বিল্ডিং। কুদ্দুস আসহাবে কাহাফের আটটা নাম মনে করবার চেষ্টা করছে, এদের নাম পড়ে বুকে ফু দিলে মহা বিপদ দূর হয়। বহু পরীক্ষিত, এরা আটজন দাকিয়ানুস বাদশার সময় পর্বতের গুহায় ঢুকে ঘুমিয়ে পড়েছিল, রোজ কেয়ামত পর্যন্ত এরা ঘুমাবে। এদের সাতজন মানুষ, একটা শুধু কুকুর। সাতজন মানুষের নাম মনে পড়ছে, কুকুরটার নাম মনে পড়ছে না। কুকুরের নাম মনে করতে না পারলে কোনো লাভ হবে না, কুকুরের নাম শুদ্ধ পড়ে বুকে ফু দিতে হয়। কুদ্দুস প্রাণপণে কুকুরটার নাম মনে করবার চেষ্টা করছে, চরম বিপদে কিছুই মনে পড়ে না। শোষ শব্দ বাড়ছে, শব্দটা এখন কানের পর্দার ভিতর হচ্ছে। কুদ্দুসের মুখ শুকিয়ে গেছে, সে লিফটের মেঝেতে বসে পড়ল। আর তখনই কুকুরটার নাম মনে পড়ল, কিতমির। কিতমির নাম পড়ার পরপরই হঠাৎ প্রচন্ড ঝাঁকুনি খেয়ে লিফট থেমে গেল। লিফটের দরজা খুলতে শুরু করলো, দরজা পুরোপুরি খোলার জন্য কুদ্দুস অপেক্ষা করল না, সে বসা অবস্থা থেকেই ব্যাঙের মতো লাফ দিয়ে বের হয়ে পড়ল। বের হয়েই হতভম্ব হয়ে গেল, সে কোথায় এসেছে, ব্যাপারটা কি? লিফট থেকে বের হওয়াটা বিরাট বোকামি হয়েছে, যেভাবে লাফ দিয়ে সে লিফট থেকে বের হয়েছে তার উচিত ছিল ঠিক একইভাবে লাফ দিয়ে আবারও লিফটে ঢুকে যাওয়া। সে পেছনে তাকালো, পেছনে লিফট নেই, লিফট কেন, কোনো কিছুই নেই। চারিদিকে ভয়াবহ শূন্যতা, সে নিজেও বসে আছে শূন্যের উপর, মাথার উপর তো আকাশ থাকার কথা, আকাশ ফাকাশ কিচ্ছু নেই, তার চারপাশে কুয়াশার মতো হালকা ধোঁয়া, সেই ধোঁয়ার রং ঈষৎ গোলাপি। কুদ্দুস মনে মনে বলল, মিয়া গাফুরুর রহিম, এ কি বিপদে বললাম, একবার যদি এ বিপদ থেকে উদ্ধার পাই তাহলে শুক্রবারে তারা মসজিদে সেমনি দেব এবং বাকি জীবন আর লিফটে চড়ব না, দরকার হলে পাঁচশো তলা পর্যন্ত হেঁটে উঠব। কুদ্দুস চোখ বন্ধ করে ফেলেছে, কুদ্দুস চোখ খুলল, অবস্থার কিছু পরিবর্তন হয়েছে, আগে চারপাশে ছিল গোলাপি রঙের ধোঁয়া, এখন বেগুনি ধোঁয়া, আগে কোনো শব্দ ছিল না, এখন একটু পরপর সাপের শিশের মতো তীব্র শব্দ হচ্ছে। শব্দটা শরীরের ভিতর ঢুকে কলজি কাঁপিয়ে দিচ্ছে। এর চেয়ে তো আগেই ভালো ছিল। কুদ্দুস ভেবে পাচ্ছে না সে আবারও চোখ বন্ধ করে ফেলবে কিনা। চোখ বন্ধ রাখা আর খোলা রাখা তো একই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, এমন কি হতে পারে যে সে মারা গেছে? হাসফেল করে লিফটের ভেতরে তার মৃত্যু হয়েছে। সে যে জগতে আছে সেটা আর কিছুই না, মৃত্যুর পরের জগৎ। এরকম তো হয়, কিছু বোঝার আগেই কত মানুষ মারা যায়। সেও মারা গেছে, মৃত্যুর পর তাকে আবারও জিন্দা করা হয়েছে। কিছুক্ষণের ভেতর তাকে সোয়াল জবাব শুরু করবে। তোমার ধর্ম কি, তোমার নবী কে, এইসব জিজ্ঞেস করবে। এ কি বিপদ! তুমি কে? কুদ্দুস চমকে চারিদিকে তাকালো, কাউকে সে দেখতে পাচ্ছে না। প্রশ্নটা সে পরিষ্কার শুনলো, তাকেই যে প্রশ্ন করা হচ্ছে তাও বোঝা যাচ্ছে। কেমন গম্ভীর ভারী গলা, শুনলেই ভয় লাগে। এই তুমি কে? কুদ্দুস কাঁদো কাঁদো গলায় বলল,
স্যার আমার নাম কুদ্দুস।
তুমি এখানে কিভাবে এসেছ?
স্যার আমি কিছুই জানি না, লিফটের ভিতরে ছিলাম, লাফ দিয়ে বের হয়েছি। বাইরে বের হওয়া উচিত হয় নাই। আপনি স্যার একটা ব্যবস্থা করেন, আমি গরিবের একটা রিকোয়েস্ট।
আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি এখানে এলে কি করে?
স্যার আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। কোথায় আসছি আমি নিজেও জানি না, কিভাবে আসছি তাও জানি না। লিফটের দরজা ভালো মতো খোলার আগে লাফ দিয়েছিলাম, এটা অন্যায় হয়েছে স্যার, আর কোনোদিনও করবো না। সত্যি কথা বলতে কি, আর কোনোদিন লিফটেও চড়বো না।
তোমার কোনো কিছুই তো আমরা বুঝতে পারছি না। প্রথম কথা হলো, মাত্রা কি করে ভাঙলে? মাত্রা ভেঙে এখানে এলে কিভাবে তুমি?
স্যার বিশ্বাস করেন, আমি কোনো কিছুই ভাঙি নাই। যদি কিছু ভেঙে থাকে আপনা আপনি ভাঙছে, তার জন্য স্যার আমি ক্ষমা চাই। যদি বলেন পায়ে ধরবো, কোনো অসুবিধা নাই।
তুমি তো বিরাট সমস্যার সৃষ্টি করেছো, তুমি কি বুঝতে পারছো ব্যাপারটা কি ঘটেছে?
না।
তুমি ত্রিমাত্রিক জগৎ থেকে চতুর্থ মাত্রিক জগতে প্রবেশ করেছো। এই কাণ্ডটা কিভাবে করেছো আমরা জানি না, আমরা জানার চেষ্টা করছি।
স্যার ফেরত পাঠাবার ব্যবস্থা করেন, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো।
তোমার কথাবার্তাও তো আমরা কিছু বুঝতে পারছি না, গোলাম হয়ে থাকবা মানে কি? কুদ্দুস ব্যাকুল গলায় বলল,
স্যার গোলাম হয়ে থাকবে মানে হলো স্যার আপনার সার্ভেন্ট হয়ে থাকবো। আমি আপনার মুখ দেখতে পাচ্ছি না, মুখ দেখতে পারলে ভয়টা একটু কমতো।
আমরা ইচ্ছা করেই তোমাকে মুখ দেখাচ্ছি না, মুখ দেখালে ভয় আরো বেড়ে যেতে পারে।
স্যার যে ভয় লিফটের ভিতর পেয়েছি, এরপর আর কোনো কিছুতেই কোনো ভয় পাবো না। রয়্যাল বেঙ্গলের খাঁচার ভিতর ঢুকে রয়্যাল বেঙ্গলকে চুমু খেয়ে আসবো, তার লেজ দিয়ে কান চুলকাবো, তাতেও স্যার কোনো ভয় লাগবে না।
তোমার নাম যেন কি বললে? কুদ্দুস।
জি স্যার, কুদ্দুস।
একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, তুমি হচ্ছে ত্রিমাত্রিক জগতের মানুষ। তোমাদের জগতের প্রাণীদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটি মাত্রা আছে, এই দেখে তোমরা অভ্যস্ত। আমরা চার মাত্রার প্রাণী। চার মাত্রার প্রাণী সম্পর্কে তোমার কোনো ধারণা নেই।
স্যার আপনি আমার মতো বাংলায় কথা বলতেছেন, এটা শুনেই মনে আনন্দ পাচ্ছি। আপনার চেহারা যদি খারাপও হয় কোনো অসুবিধা নাই, চেহারার উপর তো স্যার আমাদের হাত নাই, এটা হলো বিধির বিধান।
আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দেখো। কুদ্দুসের শরীরে হালকা একটা কাঁপুনি লাগলো। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া লাগলো, যেরকম লাগে সেরকম। তারপরই মনে হতে লাগলো তার চারপাশে যত বেগুনি রং আছে সবটা চোখের ভেতর ঢুকে যাচ্ছে। আবার চোখের ভেতর থেকে কিছু কিছু রং বের হয়ে আসছে। এই কি নতুন মুসিবত হলো! আচমকা রঙের আসা যাওয়া বন্ধ হলো। কুদ্দুস তার চোখের সামনে কি একটা যেন দেখলো, মানুষের মতোই মুখ, তবে স্বচ্ছ কাচের তৈরি। একটা মুখের ভেতর আরেকটা, সেই মুখের ভেতর আরেকটা, এইরকম চলেই গিয়েছে। মুখটার চোখ দুটো কাচের, সেই চোখের যে কোনো একটার দিকে তাকালে তার ভিতরে আরেকটা দেখা যায়, সেই চোখের ভিতর আবার আরেকটা। ঘটনা এইখানে শেষ হলে হতো, ঘটনা এইখানে শেষ না। কুদ্দুসের কখনো মনে হচ্ছে সে ভয়ঙ্কর এই মানুষটার ভিতরে বসে আছে, আবার পর মুহূর্তে মনে হচ্ছে ভয়ঙ্কর এই মানুষটা তার ভিতরে বসে আছে। এই কুৎসিত জিনিসটাকে মানুষ বলার কোনো কারণ নেই। মানুষ ছাড়া কুদ্দুস তাকে আর কি বলবে ভেবে পাচ্ছে না। তুমি কি ভয় পাচ্ছ?
জিনা স্যার, যদি কিছু মনে না করেন একটু বাথরুমে যেতে চাই।
তোমার কথা বুঝতে পারছি না, কোথায় যেতে চাও?
স্যার একটু টয়লেটে যাওয়া দরকার।
ও আচ্ছা, বজ্র পদার্থ নিষ্কাশন, তুমি তো আমাদের মহা সমস্যায় ফেললে। আমাদের এখানে এরকম কোনো ব্যবস্থা নেই।
বলেন কি স্যার?
আমরা দেহধারী প্রাণী নই। দেহধারী প্রাণীদের মতো আমাদের খাদ্যের যেমন প্রয়োজন নেই, তেমনি টয়লেটেরও প্রয়োজন নেই। এখন তুমি টয়লেটে যেতে চাচ্ছ, আমাদের ধারণা কিছুক্ষণ পর তুমি বলবে খিদে পেয়েছে।
সত্যি কথা বলতে কি স্যার, খিদে পেয়েছে। সকালবেলা নাস্তা করি নাই, মারাত্মক খিদে লেগেছে। চক্ষু লজ্জার জন্য বলতে পারি নাই, সকাল থেকে এই পর্যন্ত কয়েক চুমুক চা শুধু খেয়েছি, পত্রিকাও পড়া হয় নাই। আপনাদের এখানে পত্রিকা আছে স্যার?
না, পত্রিকা নেই।
জায়গা তো তাহলে খুব সুবিধার না?
আমাদের জায়গা আমাদের মতো, তোমাদের জায়গা তোমাদের মতো। আমাদের এখানে তোমাদের দেহধারীদের আসার কোনো উপায়ও নেই।
কিন্তু স্যার আমি চলে এসেছি না?
হ্যাঁ, তুমি চলে এসেছো, অস্বীকার করবার কোনো উপায় নেই। কিভাবে এসেছো সেই রহস্য এখনো ভেদ করা সম্ভব হয়নি।
স্যার বিশ্বাস করেন, নিজের ইচ্ছায় আসি নাই। যে দেশে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই, সেই দেশে খামাখা কি জন্য আসবো বলেন? তাও যদি দেখার কিছু থাকতো, একটা কথা ছিল, দেখারও কিছু নেই। স্যার আপনাদের কি সমুদ্র আছে?
হ্যাঁ আছে, তবে সে সমুদ্র তোমাদের সমুদ্র মতো না। আমরা সময়ের সমুদ্রে বাস করি। তোমাদের কাছে সময় হচ্ছে নদীর মতো বয়ে যাওয়া, আর আমাদের সময় নদীর মতো প্রবাহমান নয়, সমুদ্রের মতো স্থির।
মনে কিছু নেবেন না স্যার, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না।
সময় সম্পর্কিত এই ধারণা ত্রিমাত্রিক জগতের প্রাণীদের পক্ষে অনুধাবন করা খুবই কঠিন। অঙ্ক এবং পদার্থবিদ্যায় তোমার ভালো জ্ঞান থাকলে চেষ্টা করে দেখতাম।
এটা বলে স্যার আমাকে লজ্জা দিবেন না, আমি খুবই মূর্খ। অবশ্য স্যার মূর্খ হবার সুবিধাও আছে, মূর্খদের সবাই স্নেহ করে, বুদ্ধিমানদের কেউ স্নেহ করে না। আমাদের সম্পাদক স্যার যে আমাকে অত্যন্ত স্নেহ করে তার কারণ একটাই, আমি মূর্খ, বিরাট মূর্খ।
ও আচ্ছা,
ওনার স্ত্রীও আমাকে অত্যন্ত স্নেহ করেন, গত ঈদে আমাকে পায়জামা আর পাঞ্জাবি দিলেন।
কুদ্দুস!
জি স্যার।
তোমাকে আমাদের পছন্দ হয়েছে।
এই যে বললাম স্যার, মূর্খদের সবাই পছন্দ করে, আপনারা বেশি জ্ঞানী কেউ আপনাদের পছন্দ করবে না। সত্যি কথা বলতে কি স্যার, আপনাদের ভয়েই আমি অস্থির, আপনাদের দিকে তাকাতেও ভয় লাগছে।
ভয়ের কিছু নেই, আমরা তোমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করছি।
আপনাদের পা থাকলে ভালো হতো, আপনাদের পা ছুঁয়ে একটু সালাম করতাম।
তোমার প্রতি আমাদের মমতা হয়েছে, যে কারণে আমরা এমন ব্যবস্থা করে দিচ্ছি যাতে তোমার নিজের জায়গা যখন ফিরবে তখন তোমার জীবন আনন্দময় হবে।
বললে হয়তো স্যার আপনারা বিশ্বাস করবেন না, আমি খুবই আনন্দে আছি।
আনন্দে থাকলেও তোমার জীবন মোটামুটি ভাবে অর্থহীন, এটা বলা যায়। জীবন কাটাচ্ছ অন্যের জন্য চা বানিয়ে।
কি করব স্যার, পড়াশোনা নেই, ম্যাট্রিক পরীক্ষাটা ভালোভাবে দিতে পারলাম না। ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন বাবাকে সাপে কাটলো,
চোখের সামনে ধরফর করতে করতে মৃত্যু। আমরা কি করছি মন দিয়ে শোনো, তোমাকে ফেরত পাঠাচ্ছি ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষার আগের দিন রাতে। তুমি সেখান থেকে জীবন শুরু করবে, বাবাকে যাতে সাপে না কাটে সেই ব্যবস্থা করবে।
সেটা স্যার কি করে সম্ভব?
সময় আমাদের কাছে স্থির, আমরা তা পারি। তুমি যখন ফিরে যাবে তখন এখনকার স্মৃতি তোমার থাকবে না, তবে তোমার বাবাকে সাপে কাটবে এই ব্যাপারটা তোমার মনে থাকবে। এটা যাতে মনে থাকে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি। নতুন জীবন তোমার শুরু হচ্ছে, সেখানে তোমার বাবাকে সাপ কাটবে না, তোমার বুদ্ধিবৃত্তিও কিছু উন্নত করে দিচ্ছে, পড়াশোনায় তুমি অত্যন্ত মেধার পরিচয় দেবে।
অঙ্কটা নিয়ে স্যার সমস্যা, অঙ্কটা পারি না, খুবই বেড়াছাড়া লাগে।
আর বেড়াছাড়া লাগবে না।
এখন কি স্যার আমি চলে যাচ্ছি?
কিছুক্ষণের মধ্যেই যাচ্ছ।
ম্যাডামকে আমার সালাম দিবেন, ওনার সঙ্গে দেখা হয় নাই।
ম্যাডামকে তোমার সালাম পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। তোমাকে আগে একবার বলেছি আমরা দেহধারী নই, আমাদের মধ্যে নারী পুরুষের কোনো ব্যাপার নেই।
জি আচ্ছা, না থাকলে কি আর করা।
কুদ্দুস হঠাৎ তার বুকে একটা ধাক্কার মতো অনুভব করল, গভীর ঘুমের সঙ্গে সঙ্গে তলিয়ে পড়ল। ঘুমের মধ্যে তার মনে হচ্ছে সে যেন অতল কোনো সমুদ্র তলিয়ে যাচ্ছে। সেই সমুদ্রের পানি সিসার মতো ভারী, বরফের মতো ঠান্ডা, পানির রং গাঢ় গোলাপি। সে তলিয়েই যাচ্ছে, তলিয়েই যাচ্ছে। এই সমুদ্রের কি কোনো তলা নেই, নাকি এখন সে মারা যাচ্ছে? কুদ্দুসের ঘুম পাচ্ছে, চোখের পাতা ভারী হয়ে আসছে, সে চোখ মেলে রাখতে পারছে না, অথচ তার ইচ্ছা জেগে থাকার। অদ্ভুত ব্যাপারগুলো দেখতে চাচ্ছে সে। কুদ্দুসের ঘুম ভেঙেছে, সে তার গ্রামের বাড়িতে চৌকির উপর বই খাতা মেলে পড়তে বসেছিল, পড়তে পড়তেই ঘুমিয়ে পড়েছিল। কি সর্বনাশের কথা, কাল ইংরেজি সেকেন্ড পেপার পরীক্ষা, রচনা এখনো হয়নি, এই জার্নিবাই বোট এই বছর আসার কথা, গত বছর আসেনি। কুদ্দুস রচনা বইটি এনে নিল, আর তখন মনে হলো তাকে একটা সাপ মারতে হবে, সাপটা কিছুক্ষণের মধ্যেই বের হবে, ভয়ঙ্কর বিষধর একটা সাপ। এরকম মনে হবার কি কারণ কুদ্দুস বুঝতে পারলো না। তারপরেও সে হারিকেন হাতে নেমে এলো, একটা মোটা লাঠি দরকার, লাঠি হাতে এক্ষুনি তাকে তার বাবার কাছে গিয়ে দাঁড়াতে হবে, হাতে একটুও সময় নেই। কেউ একজন তাকে বলছে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। সেই কেউ একজনটা কে কুদ্দুস জানে না, শুধু জানে এক্ষুনি একটা সাপ তার বাবাকে ছোবল দিতে আসবে। তার দায়িত্ব সাপটাকে মারা, যদি মারতে পারে তবেই তার জীবন হবে অন্যরকম। কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকাল, কুদ্দুস তীক্ষ্ণ চোখে তাকালো, ওই তো সাপটা, শঙ্খচূর নিঃশব্দে এগিয়ে আসছে, হ্যারিকেনের আলোয় তার চোখ জলজল করছে।
আবার সবাইকে স্বাগত জানাচ্ছি, শামিন আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর এতক্ষণ শুনলাম আমরা কুদ্দুসের গল্প, লিখেছেন হুমায়ুন আহমেদ এবং পড়ে শোনাচ্ছিল সেতু। গল্পটা শেষ হয়ে গেল, এখন জানিয়ে নিচ্ছি এতেল নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এটা নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো টেনশন নেই, কারণ এয়ারটেল এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নম্বরে। আর চাঁদপুর থেকে এসে মালাউদ্দিন ঈদ মোবারক জানিয়েছেন এবং লিখেছেন আপনার একটি আপনাদের পরিবারের নতুন একজন মেম্বার আসছেন, তার জন্য দোয়া করতে, অনেক দোয়া করছি আপনার জন্য, অল দ্য বেস্ট। শামিন আপনি, আমি আগে রাতে একা বের হতে ভয় পেতাম, কিন্তু কুয়াশা শোনার পর থেকে এখন খুবই ভয় পাই, প্লিজ সলিউশন দিন, বিমল এবি কলেজ সন্দীপ চিটাগং। আপনি তো আগেও বের হতেন, আগেও বের হতে ভয় পেতেন, এখন সেই ভয়টা একটু বেড়েছে হয়তো কুয়াশা শুনে, সেই ক্ষেত্রে কি করা যাবে আমি তো কিছু বুঝতে পারছি না। ভয়টা আপনাকে কাটাতে হবে, আমি যদি বলি আপনার ভয় চলে যাবে তাহলে তো আপনার ভয় চলে যাবে না। আমি যেটা আপনাকে বলতে পারি সাহায্য করতে হবে সেটা হচ্ছে আপনাকে সাহস আনতে হবে আর বুঝতে হবে যে কুয়াশা যেগুলো হচ্ছে সেগুলো সব ফিকশন, শেষ হয়ে গেলে ভয় বলে আর কিছু নেই। হাই আপনি, দিস ইজ কিব্রু খান ফ্রম কাউখালি রাঙামাটি। আপনার নামটা কিব্রিয়া ছিল, কিব্রিয়া থেকে কিব্রু হয়ে গেছে, নট ব্যাড। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে লিখবার জন্য। রংপুর বয় সালাম জানিয়েছেন, আপনাকেও সালাম। কেমন আছেন আপু? ভালো আছি আমি, মোহাম্মদ রিজওয়ান হোসেন। হৃদয় লিখেছে সন্দীপ থেকে, আপু আজকে আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড রিমা তোমাকে শুনছে, অনেক ধন্যবাদ রিমাকে। শিহাব লিখেছে, আপু অনেকদিন পর SMS করলাম, প্লিজ পড়ো। শোভন ধন্যবাদ, মোর্শেদ মোহাম্মদ মোর্শেদ ধন্যবাদ। আমি তানহা ফ্রম টঙ্গি, আপু ঈদ মোবারক। ঈদ মোবারক। হাই আপু কেমন আছেন? আজকে অনেকদিন পর আপনাকে শুনতে পেরে অনেক ভালো লাগছে। আপু আমি কুয়াশা শুনতে খুবই ভালোবাসি, আই লাভ কুয়াশা। বিপি ভাইকে আরো বেশি করে মারবেন, আমি প্রেম রোগ শুনতে খুব পছন্দ করি, অনেক ধন্যবাদ। আপু আমি তাসফিয়া, আচ্ছা চিটাগং থেকে অভি দত্ত বলছি। আপু আমার একটা গল্প বলার ছিল, কিভাবে পাঠাবো প্লিজ একটু বলবেন। আমাদের ইমেল অ্যাড্রেস আছে, সেখানে পাঠাতে পারেন অথবা পোস্ট করে পাঠিয়ে দিতে পারেন। ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি আমি, ABC ইমেল অ্যাড্রেসটি হচ্ছে kuasha@gmail.com। আর ABC ঠিকানা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। উপরে অবশ্যই ABC রেডিও লিখতে হবে। বেবিলন চাকমা লিখেছেন বুড়িঘাট থেকে, আপু আজকে কুয়াশা অনেক ভয় লাগতো না, আগে কুয়াশা খুব ভয় লাগতো কিন্তু আগের মতো এখন আর ভয় লাগে না। আপু ভয়ঙ্কর কিছু স্টোরি শোনাবেন, তাহলে আপনি অনেক বেশি সাহসী হয়ে গেছেন। আর আমাকে এখন বিদায় নিতে হবে, একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, কিন্তু বিরতিতে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি, এটা নিয়ে এলো সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন রাত মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করে সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেটে কথা বলা যাবে। আর এই এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। তো চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতি নিয়ে, অর্থাৎ রাত 12টার খবর শুনো, তারপর ফিরে আসছি কুয়াশার মূল কাহিনী নিয়ে। সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশার, আপনার সাথে আছি আমি শর্মি। সবার সাথে আজীবন এক পয়সা সেকেন্ড রেটে কথা বলার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করলেই সারা জীবন সবসময় এই এক পয়সা সেকেন্ড রেটে কথা বলা যাবে। আর এক পয়সা সেকেন্ড রেটের মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে আপনাকে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। তো চলে যাচ্ছি আজকের মূল কাহিনী, অর্থাৎ ইট স্পেশাল এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আজকের কাহিনী যেটা হচ্ছে, ইতিমধ্যে প্রমোদে আপনারা জেনে গেছেন, আজকে আমরা ফেলুদার গোয়েন্দা কাহিনী, শুধু সত্যজিৎ রায়ের লেখা, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। লিখেছেন সত্যজিৎ রায় এবং নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন এবং কুয়াশার পুরো কলাকুশলী যারা আছেন সবার নাম জানলো কাহিনী শেষ হওয়ার পর। তো ঠিক আছে, আমরা গল্পের বা কাহিনীর প্রথম পর্ব এখন শুনছি, আর তারপরে চলে যাচ্ছি ছোট একটা বিরতি নিয়ে, ফিরে আসছি তারপরে। আর আমার সঙ্গে যারা আছেন আমাকে লিখতে চাইছেন, প্লিজ আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ABC লিখে স্পেস দিয়ে লিখে ফেলুন আপনি যা লিখতে চাইছেন, তারপর নাম সহ পাঠিয়ে দিন 2221 এই নম্বরে। আর যে সবই আছে আপনার সঙ্গে একটা প্রেজেন্ট কোয়াশন, আপনি শুনছেন ABC রেডিও আসাম 89.2। কাহিনী শুরু হচ্ছে এক্ষুনি, সঙ্গেই থাকবেন।
প্রদোষ মিত্র আছেন?
কথা বলছি,
ধরুন পানিহাটি থেকে কল আছে আপনার। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন।
হ্যালো,
কে? মিস্টার প্রদোষ মিত্র?
বলছি।
আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী, আমি পানিহাটি থেকে বলছি। আমি অবশ্যই আপনার অপরিচিত, কিন্তু একটা বিশেষ অনুরোধ জানাতে আপনাকে টেলিফোন করছি।
বলুন।
আমার ইচ্ছে আপনি একবার আমাদের এখানে আসুন।
পানিহাটি?
আগে হ্যাঁ, আমি এখানেই থাকি। গঙ্গার উপরে আমাদের একটা 100 বছরের পুরনো বাড়ি আছে, নাম অমরাবতী। এখানে সকলেই জানে, আপনার কাজের সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, এবং আপনারা যে তিনজন একসঙ্গে ঘোরাফেরা করেন তাও আমি জানি। আমি আপনাদের তিনজনকেই আমন্ত্রণ জানাচ্ছি এই শনিবার সকালে এসে, এই ধরুন 10টা নাগাদ। তারপর রাত্রিটা থেকে আবার রবিবার ফিরে যাবেন।
কোনো অসুবিধায় পড়েছেন কি? মানে আমার পেশাটা তো জানেন, কোনো রহস্য?
তা না হলে আপনাকে ডাকবো কেন বলুন? তবে সে বিষয়ে আমি ফোনে বলবো না, আপনি এলে বলবো। আমার বাড়িটা আপনাদের ভালোই লাগবে, ভালো ইলিশ মাছ খাওয়াবো, যদি ভিডিও ক্যাসেটের ছবি দেখতে চান তাও দেখাবো, আর তার উপরে আপনার মস্তিষ্ক খাটানোর খোরাক তো জুটবে বলে মনে হয়।
আমার অবশ্যই এই মুহূর্তে কোনো এনগেজমেন্ট নেই।
তাহলে চলে আসুন, দ্বিধা করবেন না। তবে একটা কথা।
কি?
এখানে আমি ছাড়াও কয়েকজন থাকবেন। গোড়ায় আমি কাউকে আপনার আসল পরিচয়টা দিতে চাই না, একটা বিশেষ কারণে।
ছদ্মবেশ নিয়ে আসতে বলছেন?
সেটার হয়তো প্রয়োজন নেই, আপনি তো ফিল্ম স্টার নন। যারা এখানে থাকবেন আমার বিশ্বাস তারা আপনার চেহারার সঙ্গে পরিচিত নন। আপনি শুধু আপনাদের তিনজনের জন্য ভূমিকা বেছে নেবেন। কি ভূমিকা সেটাও আমি সাজেস্ট করতে পারি।
কিরকম?
আমার প্রপিতামহ বনোয়ারিলাল চৌধুরী ছিলেন একজন বিচিত্র চরিত্র, তার কথা পরে জানবেন। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে তার একটা জীবনী লেখা এমনিতেও বিশেষ দরকার। ধরুন আপনি যদি তার সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে আসেন।
ভেরি গুড। আর আমার বন্ধু মিস্টার গাঙ্গুলি?
আচ্ছা, আপনার বাইনোকুলার আছে?
তা আছে।
তাহলে ওকে পক্ষীবিদ করে দিন না, আমার বাগানে অনেক পাখি আসে, ওর একটা অকুপেশন হয়ে যাবে।
বেশ, আর আমার আমার খুড়তুতো ভাইটি হবেন পক্ষীবিদের ভাইপো।
ব্যাস, তাহলে তো হয়ে গেল।
তাহলে পরশু শনিবার সকাল 10টা।
10টা
অমরাবতী?
অমরাবতী। আর আমার নাম শঙ্কর প্রসাদ চৌধুরী।
ফেলুদাকে অবশ্য টেলিফোনের পুরো ব্যাপারটা তপসি আর জটের জন্য রিপিট করতে হল। ফেলুদা বলল,
কিছু লোক আছে তাদের কণ্ঠস্বরে এমন একটা ভরসা জাগানো হৃদ্যতাপূর্ণ ভাব থাকে যে তাদের অনুরোধ এড়ানো খুব মুশকিল হয়।
এড়াবে কেন? একে তো একরকম মক্কেল বলেই মনে হচ্ছে। তোমার রোজগারের কথাটাও ভাবতে হবে তো।
আসলে ফেলুদার একটা ব্যাপার আছে, পরপর গোটা 2-3 কেসে ভালো রোজগার হলে কিছুদিনের জন্য গোয়েন্দাগিরিতে ইস্তফা দিয়ে অন্য জিনিস নিয়ে পড়ে। সেই জিনিসে অবশ্য রোজগার নেই, শুধু শখের ব্যাপার। এখনো সেই অবস্থা চলেছে। এখনকার নেশা হলো আদিম মানুষ। সম্প্রতি পূর্ব আফ্রিকার জীবতত্ত্ববিদ রিচার্ড লিকের একটা সাক্ষাৎকার পড়েও জেনেছে যে লিকের কিছু আবিষ্কারের ফলে আদিম মানুষের উদ্ভবের সময়টা এক ধাক্কায় লাখ লাখ বছর পিছিয়ে গেছে। তাহলে এখন আদিম মানুষ ও তার বানর পূর্বাবস্থায় ভাবনায় মশগুল। 5 বার গেছে মিউজিয়ামে, 3 বার ন্যাশনাল লাইব্রেরি, আর 1 বার চিড়িয়াখানা। একদিন বলল,
একটা থিওরিতে কি বলে জানিস, বলে মানুষ এসেছে আফ্রিকার এক বিশেষ ধরনের খুনে বানর থেকে, যাকে বলে কিলার এইপ। আর সে কারণে নাকি মানুষের মজ্জায় একটা হিংস্র প্রবৃত্তি রয়ে গেছে, যেটা প্রকাশ পায় যুদ্ধে, দাঙ্গায় আর খুন খারাপিতে।
পানিহাটিতে মানুষের হিংস্র প্রবৃত্তির কোন নমুনা ও আশা করেছে কিনা জানা নেই। তবে এটা ঠিক যে মাঝে মাঝে ওর কলকাতা ছেড়ে অন্তত কিছুক্ষণের জন্য বাইরে ঘুরে আসতে ভালোই লাগে। এই তো সেদিন ফেলুদা আর তোপসে লালমোহনবাবুর গাড়িতে গিয়ে বর্ধমানের রাস্তায় পাণ্ডুয়ার বিখ্যাত ঐতিহাসিক গম্বুজ আর হিন্দু মন্দিরের ওপরে তৈরি ষোড়শ শতাব্দীর মুসলমান মসজিদ দেখে এলো। লালমোহনবাবুর ড্রাইভার হরিপদবাবু 10 দিনের ছুটিতে দেশে গেছেন বলেই ফেলুদাকেই তার জায়গা নিতে হলো। আর লালমোহনবাবুর সঙ্গী হলো দুটো বই, একটা সেলিম আলীর ইন্ডিয়ান বার্ড আর অজয় হোমের বাংলার পাখি। পথে যেতে যেতে লালমোহনবাবু বললেন,
চুরি হলো প্লাস্টার ডোমেস্টিকাস, আর সবসময় ল্যাটিন নাম বলতে গেলে জিভে জড়িয়ে যাবে, তাই ইংরেজি নামও ব্যবহার করতে পারে, যেমন ফিঙ্গিকে ড্রঙ্গো, টুনটুনিকে টেলর বার্ড, সাঁতারেকে জাঙ্গল ব্যাবলার, আর পাখি না দেখলেও মাঝে মাঝে এই বাইনোকুলারটা চোখে লাগালেই অনেকটা কাজে দেবে।
তা আমার নামও তো একটা চাই।
আপনি হলেন ভবত সিংহ আর আপনার ভাইপো প্রবীর আর আমি সোমেশ্বর রায়।
রওনা হয়ে 10:05 পানিহাটিতে শঙ্করপ্রসাদ চৌধুরীর বাড়ি অমরাবতীতে পৌঁছে গেল। ওদের গাড়ি দেখে বন্দুকধারী গুর্খা দারোয়ান এসে বিকট ক্যাঁচ শব্দে লোহার গেট খুলে দিল। বিশাল জমির ওপর লাল বাড়িটা পেল্লায় বড়, থমথমে আর অনেকটা বিলিতি কাসেলের ধাঁচে তৈরি। বাড়ির দক্ষিণে ফুলবাগান, তারপরে গাছপালা রাখার কাঁচের ঘর, আর তারও পরে ফলের বাগান। নুড়ি বেছানো প্যাঁচালো পথ দিয়ে ওরা সদর দরজায় পৌঁছল। বাড়ির মালিক গাড়ির শব্দ পেয়ে বাইরে এসে দাঁড়িয়েছিলেন। মাথারি হাইট, হর্ষা রং, বয়স 50-55 হবে। পরনে পায়জামা আর আদি পাঞ্জাবি, পায়ে সুর তোলা লাল চটি আর জাঁকাতে চুরুটি। ওরা নামলেই তিনি হেসে বললেন,
ওয়েলকাম ওয়েলকাম টু অমরাবতী, আমার খুড়তুতো ভাই জয়ন্ত কাল এসেছে, ওকেও দলে টেনে নিয়েছি। অর্থাৎ সে আপনার আসল পরিচয় জানলেও অন্যদের সামনে প্রকাশ করবে না।
অন্যরা কি এসে গেছেন?
না, তারা আসবেন বিকেলে। চলুন একটু বসে জিরোবেন, আর সেই সুযোগে কিছু কথাও হবে।
ওরা বাড়ির পশ্চিম দিকে বিরাট চওড়া বারান্দায় গিয়ে বসলো। সামনে দিয়ে গঙ্গা বয়ে চলেছে, দেখলেও চোখ জুড়িয়ে যায়। অমরাবতীর প্রাইভেট ঘাটও দেখা যাচ্ছে সামনের ডান দিকে। একটা তরুণীর নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে জল অবধি।
ওই ঘাট কি ব্যবহার করা হয়?
হয় বই কি, আমার খুড়িমা থাকেন তো এখানে, উনি রোজ সকালে গঙ্গা স্নান করেন।
উনি একা থাকেন এ বাড়িতে?
একা কেন, আমিও তো 2 বছর হলো এখানেই থাকি। টিটাগড় আমার কাজের জায়গা, কলকাতায় অ্যামহার্ট স্ট্রিটের বাড়ির চেয়ে এ বাড়ি অনেক কাছে হয়।
আপনার খুড়িমার বয়স কত?
এই ধরুন 78। আমাদের পুরনো চাকর অনন্ত ওর দেখাশোনা করে, এমনিতে মোটামুটি শক্তই আছেন, তবে ছানি কাটাতে হয়েছে কিছুদিন হলো, দাঁতও বেশি বাকি নেই, আর তার মাথায় সামান্য ছিট দেখা দিয়েছে। নাম ভুলে যান, খেতে ভুলে যান, মাঝরাত্রিরে পান ছেড়তে বসেন, এইসব আর কি। ঘুম তো এমনিতেই খুবই কম, রাত্রিরে ঘন্টা 2-এর বেশি নয়। আসলে 4 বছর আগে কাকা মারা যাওয়ার পর উনি আর কলকাতায় থাকতে চাননি। এখানে থাকাটা ওর কাছে একরকম কাশিবাসের মতো, দুপুরে খেতে খেতে সেই 1-1.5টা হবে, কাজেই আপনারা মিষ্টিটার সদ্ব্যবহার করুন, এই মিষ্টি কলকাতায় পাবেন না।
তা আমাদের আসল নকল দুটো পরিচয় তো জানেন, এবার আপনার পরিচয়টা পেতে ভালো হতো। আপনি কি করেন জিজ্ঞেস করাটা কি অভদ্রতা হবে?
মোটেই না, আপনাকে ডেকেছি তো সব কথা খুলে বলবার জন্যই, না হলে আপনি কাজ করবেন কিভাবে? সোজা কথায় আমি হলাম ব্যবসাদার, বুঝতেই পারছেন
এত বড় বাড়ি যখন মেইনটেইন করছি তখন ব্যবসা আমার মোটামুটি ভালোই চলে।
আপনার কি বংশানুক্রমিক ব্যবসা?
না, এ বাড়ি তৈরি করেন আমার প্রপিতামহ বনোয়ারি লাল চৌধুরী।
অর্থাৎ যার জীবনী লিখতে যাচ্ছি আমি।
এক্স্যাক্টলি, তিনি ছিলেন রামপুরের ব্যারিস্টার। অগাধ পয়সা করে শেষ বয়সে কলকাতায় চলে আসেন, এসে এই বাড়িটা তৈরি করেন। উনি এখানেই থাকতেন, এখানেই মৃত্যু হয়। ঠাকুরদাদাও ব্যারিস্টার ছিলেন, তবে তার পসার আমার প্রপিতামহের মতো ছিল না। তার দুটো কারণ, জুয়া আর মদ। তার ফলে চৌধুরী পরিবারের অবস্থাও কিছুটা পড়ে যায়। বাড়িতে বনোয়ারিলালের কিছু মূল্যবান সম্পত্তি ছিল, সেগুলোর কথায় পরে আসছি। তার কিছু আমার ঠাকুরদাদা বিক্রি করে দেন, ব্যবসা শুরু করেন আমার বাবা, আর তার ফলে বংশের ভিত খানিকটা মজবুত হয়। তারপরে আমি।
আর আপনার খুড়তুতো ভাই?
জয়ন্ত ব্যবসায় যায়নি, সে আছে এক ইঞ্জিনিয়ারিং ফার্মে। ভালোই রোজগার করে, তবে ইদানিং শুনছি ক্লাবে গিয়ে পোকার খেলছে। ঠাকুর দাদার একটা গুণ পেয়েছে আর কি, জয়ন্ত আমার চেয়ে 5 বছরের ছোট।
এই ফাঁকে ফেলুদা পকেট থেকে তার মাইক্রোক্যাসেট রেকর্ডারটা বার করে চালু করে দিয়েছে। এটা হংকং থেকে আনা, আজকাল মক্কেলের কথা কথাই না লিখে রেকর্ডারে তুলে নেয়, তাতে অনেক বেশি সুবিধাও হয়।
আত্মীয়ের কথা তো হলো, এবার অনাত্মীয়দের প্রসঙ্গে আসা যাক।
তার আগে একটা ছোট প্রশ্ন করে নিই, যদিও প্রায় ঘোষ উঠে গেছে তবু মনে হচ্ছে আপনার কপার একটা চন্দনের ফোঁটা দেখতে পাচ্ছি, তার মানে?
তার মানে আর কিছুই না, আজ হলো আমার জন্মতিথি, ফোঁটাটা দিয়েছেন খুড়িমা।
জন্মতিথি বলে কি আজ এখানে অতিথি সমাগম হবে?
অতিথি বলতে মাত্র 3 জন, গত বছর ছিল 50th বার্থডে, সেবারও ডেকেছিলাম ওই 3 জনকে। ভেবেছিলাম ওই একটি বারই তিথি পালন করব, কিন্তু একটা বিশেষ কারণে এবারও করছি। বুঝতেই পারছেন, এ বাড়িতে যারা একবার এসেছেন তাদের দ্বিতীয়বার আসতে কোনো আপত্তি হবে না।
এই দ্বিতীয়বারের কারণটা কি?
খুব ভালো হয় আপনারা যদি চা খেয়ে একটিবার দোতলায় আসেন আমার সঙ্গে, আমার খুড়িমার ঘর, তাহলে বাকি ঘটনাটা বুঝতে সহজ হবে, আর আমিও ব্যাপারটা বুঝিয়ে বলতে পারব।
ওরা মিনিট খানেকের মধ্যেই উঠে পড়ল। সিঁড়িতে পৌঁছতে হলে বৈঠকখানা দিয়ে যেতে হয়। এখানে বলে রাখি, বাহারের আসবাব, কার্পেট, মখমলের পর্দা, ঝাড় লণ্ঠন, শ্বেতপাথরের মূর্তি ইত্যাদি মিলিয়ে এমন জমজমাট বৈঠকখানা ওরা বেশি দেখেনি আগে।
আপনার খুড়িমা ছাড়া দোতলায় আর কে থাকেন?
খুড়িমা থাকেন উত্তর প্রান্তে, আর দক্ষিণে আমি। জয়ন্ত এলেও দক্ষিণেরই একটা ঘরে থাকে।
দোতলার ল্যান্ডিং পেরিয়ে আমরা ঢুকলাম খুড়িমার ঘরে। বেশ বড় ঘর, কিন্তু এতে কোনো জাঁকজমক নেই। পশ্চিমে দরজার বাইরে আলো আর বাতাসের বহর দেখে বোঝা যায় ওই দিকেই গঙ্গা। দরজার পাশে বুড়ি মাদুরে বসে মালা জপছেন, তার পাশে একটা হামানদিস্তা, একটা পানের বাটা আর একটা মোটা বই, নির্ঘাত রামায়ণ কিংবা মহাভারত হবে। আসবাব বলতে একটা খাট আর একটা ছোট্ট আলমারি। ওরা ঘরে ঢুকতেই খুড়িমা মাথা তুলে পুরো চশমার ভেতর দিয়ে ওদের দিকে চাইলেন।
কজন অতিথি এসেছেন কলকাতা থেকে?
তাই এই গাঁটের মরাকে দেখাতে আনলি? তা বাবু, তোমাদের পরিচয় জেনে আর কি হবে, নাম তো মনে থাকবে না, নিজের নামটাই ভুলে যাই মাঝে মাঝে, এখন তো বসে বসে দিন গোনা।
আসুন।
শঙ্করবাবু ডাকি ওরা ঘুরল। বৃদ্ধা আবার বীর করে মালা জপতে শুরু করলে। এবার দেখা গেল ঘরের উল্টো দিকে যেখানে খাটের পাশে একটা প্রকাণ্ড সিন্দুক রয়েছে। শঙ্করবাবু পকেট থেকে চাবি বের করে সে সিন্দুকটা খুলতে খুলতে বললেন,
এবারে আপনাদের যে জিনিস দেখাবো সেটা হলো আমার প্রপিতামহের সম্পর্ক। রামপুরে থাকতে বহু নবাব তালুকদার তার মক্কেল ছিলেন, এগুলো তাদের উপর হোক। এরই বেশ কিছু আমার ঠাকুরদাদা বিপাকে পড়ে বেঁচে দিয়েছিলেন, তবে তারপরেও কিছু আছে, যেমন এই যে দেখুন।
একটা থলি বার করে তার মুখটা ফাঁক করে হাতের তেলের উপর করলে, ঝমঝম করে কিছু গোল চাকতি হাতের তেলই পড়ল।
জাহাঙ্গীরের আমলের স্বর্ণ মুদ্রা দেখুন, প্রত্যেকটিতে একটি করে রাশির ছবি খোদাই করা, এই জিনিস একেবারেই দুষ্প্রাপ্য।
রাশি চক্র হলে ১১টা কেন, ১২টা হওয়া উচিত নয় কি?
একটি মিসিং।
তাই
আরো জিনিস আছে, সেগুলো এই হাতির দাঁতের বাক্সটার মধ্যে, সোনার উপর চুনি বসানো ইটালিয়ান নস্যির কৌটো, চেট পাথরে চুনি আর পান্না বসানো মোঘল সুরাপাত্র, আংটি, লকেট। কিন্তু সেসব আপনারা দেখবেন সন্ধ্যাবেলা সর্বসমক্ষে, এখন নয়।
এ চাবি তো আপনার কাছেই থাকে?
হ্যাঁ, আমার কাছে। একটা ডুপ্লিকেট আছে, ওটা থাকে খুড়িমার আলমারিতে।
কিন্তু সিন্দুকটা আপনার ঘরে নয় কেন?
এ ঘরটা অতীতে ছিল আমার প্রপিতামহের ঘর, সিন্দুক তারই আমলের, ওটার সরাইনি। আর কড়া পাহারা আছে গেটে, এ ঘরে খুড়িমা প্রায় সর্বক্ষণই থাকেন, তাই এক হিসাবে ওটা এখানে যথেষ্ট সেফ।
তারপর ওরা নিচের বারান্দায় ফিরে আসলো। চেয়ারে বসার পর ফেলুদা টেপ রেকর্ডার চালু করে দিয়ে বললে,
একটি মুদ্রা মিসিং হলো কি করে?
সে কথাই তো বলছি, তিনজনকে উইকেন্ডে নেমন্তন্ন করেছিলাম গত জন্মতিথিতে। একজন হলেন আমার বিজনেস পার্টনার নরেশ কান্দিলাল, আর একজন এখানকারই ডাক্তার অর্ধেন্দু সরকার, আর তৃতীয় ব্যক্তি হলেন কালীনাথ রায়। ইনি স্কুলে আমার সহপাঠী ছিলেন, ৩৫ বছর পর আবার আমার সঙ্গে যোগাযোগ। আমার প্রপিতামহের মহামূল্য সম্পত্তির কথা এরা সকলেই শুনেছিলেন, কিন্তু চোখে দেখেননি। আমার পরিকল্পনা অনুযায়ী রাত্রিরে ডিনারের পর জয়ন্ত সিন্দুক থেকে স্বর্ণ মুদ্রার থলিটা বার করে নিচে বৈঠকখানায় আন, কয়েনগুলো টেবিলের উপর ছড়িয়ে রেখেছি, সকলে ঘিরে দেখছে। এমন সময় হলো লোডশেডিং, ঘর অন্ধকার। এটা অবশ্যই অস্বাভাবিক ঘটনা নয়, আমাদের চাকর অনন্ত ২ মিনিটের মধ্যে মোমবাতি নিয়ে আসলো। আমি কয়েনগুলো তুলে নিয়ে আবার সিন্দুকে রেখে এলাম, একটা যে কমে গেছে সেটা তখন খেয়াল করিনি, এমন যে হতে পারে কল্পনাও করিনি। পরদিন সবাই চলে যাবার পর মনে একটা খটকা লাগাতে সিন্দুক খুলে দেখি কর্কট রাশির মুদ্রাটি নেই।
কয়েনগুলো আপনি তুলে রেখেছিলেন?
হ্যাঁ, আমি। ব্যাপারটা বুঝুন মিস্টার মিত্তি, তিনজন নিমন্ত্রিত, একজনকে ২৫ বছর চিনি, আমার বিজনেস পার্টনার, অর্ধেন্দু সরকার হলেন ডাক্তার এবং ভালোই ডাক্তার, হরদা টিটাগড় থেকে কল আসে ওর, আর কালীনাথ আমার বাল্য বন্ধু।
কিন্তু এদের সকলকে কি আপনি অনেস্তক বলে জানেন?
সেখানেই অবশ্যই গণ্ডগোল। এই কাঞ্জিলালের কথাই ধরুন, ব্যবসায় অনেকেই জেনে শুনে অসৎপন্থা নেয়, কিন্তু কাঞ্জিলালের মতো এমন অম্লান বদনে নিতে আমি আর কাউকে দেখি। আমাকে ঠাট্টা করে বলে তুমি ধর্মযাজক হয়ে যাও, তোমার দ্বারা ব্যবসা হবে না।
আর অন্য দুজন
ডাক্তারের কথা আমি জানি না, খুড়িমা মাঝে মাঝে বাতে ভোগেন, ডাক্তার তাকে এসে দেখে যান, এর বেশি কিছু আমি জানি না। তবে কালীনাথ বোধ হয় গভীর জলের মাছ, এক যুগ দেখা নেই। হঠাৎ একদিন টেলিফোন এলো আমার কাছে, বলল বয়স যত বাড়ছে ততই পুরনো দিনের কথা মনে পড়ে, তাই একবার ভাবলাম তোমার সঙ্গে দেখা করি।
আপনি তাকে দেখে চিনেছিলেন?
তা চিনেছিলাম, তাছাড়া স্কুলের বহু পুরনো গল্প করল। সে যে আমার সহপাঠী তাতে সন্দেহ নেই, গোলমালটা হচ্ছে সে যে এখন কি করে তা কিছুতেই ভেঙে বলল না। জিজ্ঞেস করলেই বলে এই ধরে নাও তোমার মতোই ব্যবসা করি, এদিকে গুণ যে নেই তা নয়, খুব আমোদে রসিক লোক, স্কুলে থাকতে ম্যাজিক দেখাতো, এখনো সে অভ্যাসটা রয়েছে, হাত সাফাই রীতিমতো ভালো।
আপনার ভাইকেও তো অন্ধকারের মধ্যে ঘরে ছিলেন, ঠিক?
সে ছিল, তবে সে তো এ জিনিস অনেক আগে থেকেই দেখছে, তাই সে টেবিলের কাছে ছিল না, নিয়ে থাকলে ওই তিনজনেরই একজন নিয়েছে।
তারপর আপনি কি করলেন?
কি আর করতে পারি বলুন, এমন লোক আছে যারা এই অবস্থায় সোজাসুজি পুলিশ ডেকে তিনজনের বাড়ি সার্চ করাতো, কিন্তু আমি তা পারি। ওই তিনজনের সঙ্গে বসে কত ব্রিজ খেলেছি, আর তাদের একজনকে বলবো চোর।
তার মানে স্রেফ হজম করে গেলেন ব্যাপারটা?
স্রেফ হজম করে গেলাম, ফলে এখনো কেউ জানেই না যে ব্যাপারটা আমি ধরতে পেরেছি। সেই ঘটনার পরেও তো এদের সঙ্গে দেখা হয়েছে কতবার, কিন্তু কেউ তো কোনো রকম অস্বস্তি বা অপরাধ বোধ করছে বলে মনে হয়নি। অথচ আমি জানি এই তিনজনের মধ্যেই একজন দোষী, একজন চোর। এরা জানে যে আমি এদের সন্দেহ করি না, তাই এদের আবার ডেকেছি, এবং আজ রাত্রে আমি আবার এদের সামনে বনোয়ারিলালের কিছু মূল্যবান জিনিস বার করব। মাসখানেক থেকে ঘড়ির কাঁটায় কাঁটায় সন্ধ্যা সাতটায় লোডশেডিং হচ্ছে এখানে, তার ঠিক আগে আমি জিনিসগুলো টেবিলে সাজাব, ঘর আবার অন্ধকার হবে। আশা করছি সেই অন্ধকারে চোরের প্রবৃত্তি আবার মাথা চাড়া দিয়ে উঠবে। সব মিলিয়ে এই সম্পত্তির মূল্য 40-50 লাখের কম নয়, হয়তো আমার ভুলও হতে পারে, কিন্তু আমার বিশ্বাস চোর লোভ সামলাতে পারবে না। চুরির পর আপনি আপনার আসল ভূমিকায় অবতীর্ণ হবেন, এখন প্রদোষ মিত্তিরের কাজ হবে চোর ধরা এবং চোরাই মাল বার করা।
তা আপনার ভাই সম্বন্ধে কি বলেন?
ও তো কাল অবধি কিছুই জানতো না, কাল আপনাকে ইনভাইট করার পর ওকে বলেছি।
উনি কি বললেন?
খুব চটপাট করলো, বলল তুমি একদিন চেপে রেখেছো ব্যাপারটা, তখন তখনই পুলিশে খবর দেওয়া উচিত ছিল, 1 বছর পরে কি মিস্টার মিত্তির কিছু করতে পারবেন, এই সব আর কি।
একটা কথা বলবো মিস্টার চৌধুরী,
বলুন।
আপনি মানুষকে এত নরম বলেই কিন্তু চোর তার সুযোগটা নিয়েছিল, অতিথিকে চুরির অপবাদ দিতে সবাই পেছপা হতো না।
সেটা জানি, আর সেজন্যই তো আপনাকে ডাকা, আমি যেটা পারিনি সেটা আপনি পারবেন।
এটা প্রেজেন্স কুয়াশায় আছেন আপনি, আর আপনার সাথে আছে আমি শারমিন, আর আজকে শুনছেন কুয়াশায় চমৎকার গোয়েন্দা কাহিনী, সবার প্রিয় ফেলুদার গোয়েন্দা কাহিনী, লিখেছেন সত্যজিৎ রায়, এবং আজকের কাহিনীর নাম ফেলুদার, যে কাহিনীটি আমরা শুনছি সেটার নাম হচ্ছে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। প্রথম পর্ব শোনা শেষ হয়ে গেছে, এখন আমরা চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, সঙ্গেই থাকবেন, আবারও ফিরে আসছি এটা প্রেজেন্স কুয়াশায় এই পর্বের পরে। সর্ষে বাটা দিয়ে চমৎকার গঙ্গার ইলিশ সমেত ওদের দুপুরের খাওয়াতে হলো ফার্স্ট ক্লাস। জয়ন্তবাবুর সবার সঙ্গে আলাপ হলো খাবার টেবিলে। ইনি মাঝারি হাইটের চেয়েও কম, বেশ সুস্থ সবল মানুষ। শঙ্করবাবুর পার্সোনালিটি এর নেই, কিন্তু বেশ হাসি খুশি চালাক চতুর্লোক। খাবার পর শঙ্করবাবু বললেন,
আপনাদের এখন আর ডিস্টার্ব করবো না, যা মন চাই করুন, আমিও একটু গড়িয়ে নেই, বিকেলে চায়ের সময় বারান্দায় আবার দেখা হবে।
ওরা জয়ন্তবাবুর সঙ্গে বাড়ির আশপাশটা ঘুরে দেখবে বলে বেরোলো। পশ্চিম দিকে এক কেন একটা নিচু থামওয়ালা পাঁচিল চলে গেছে নদীর ধার দিয়ে। পাঁচিলের পরে জমিটা ঢালু হয়ে নেমে গেছে। এই পাঁচিলই বাকি তিন দিকে হয়ে গেছে দেড় মানুষ সমান উঁচু। জয়ন্তবাবুর ফুলের শখ, তাই তিনি ওদের বাগানে নিয়ে গিয়ে গোলাপ সম্বন্ধে একটা ছোটখাটো বক্তৃতাও দিয়ে ফেললেন। গোলাপ যে 300 রকমের হয় তা ওরা এই প্রথম জানল। বাড়ির উত্তরে গিয়ে দেখা গেল সেদিকে আর একটা গেট রয়েছে। শহরে কোথাও যেতে হলে এই গেটটাই নাকি ব্যবহার করা হয়। আর একটা সিঁড়িও রয়েছে এদিকে। জয়ন্তবাবু বললেন, খুড়িমা মানে ওর মা গঙ্গা স্নানে যেতে ওটাই ব্যবহার করে। একতলে নদীর দিকে আর গঙ্গার দিকে চওড়া বারান্দা, দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে নিচে নামার জন্য। ব্যাখ্যা শেষ হওয়ার পর ওরা ঘরে ফিরে এলো। জয়ন্তবাবু কাঁচের ঘরে চলে গেলেন অর্কিড দেখার জন্য। ওদের থাকার জন্য একতলায় একটা প্যাসেজের এক দিকে পরপর দুটো ঘর দেওয়া হয়েছে। উল্টো দিকে আরো তিনটে পাশাপাশি ঘর দেখে মনে হয় তাতে বোধহয় আরো তিনজন অতিথি থাকবে। ঘরে চোখে বাহারে খাটে নরম বিছানা দেখে লালমোহনবাবু বোধহয় দিবানিদ্রা তান করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন,
পাখির বইগুলোতে একবার চোখ বুলিয়ে নেওয়া দরকার।
আচ্ছা, এক বছর আগে যে লোক চুরি করেছে সে যদি এবার আর চুরি না করে তাহলে তুমি চোর ধরবে কি করে?
সেটাই তিন ভদ্রলোককে স্টাডি না করে বলা শক্ত। যার মধ্যে চুরির প্রবৃত্তি রয়েছে তার সঙ্গে আর পাঁচটা অনেস্ট লোকের একটা সূক্ষ্ম তফাৎ থাকা উচিত। চোখ কান খোলা রাখলে সে তফাৎ ধরা পড়তে পারে। ভুলিস না, যে লোকটা চুরি করে তার বাইরেরটা যতই পালিশ করা হোক না কেন তাকে আর ভদ্রলোক বলা চলে না। সত্যি বলতে কি, ভদ্রলোক সাজার জন্য তাকে যথেষ্ট অভিনয় করতে হয়।
বিকেলে পরপর দুটো গাড়ির আওয়াজ পেয়ে বোঝা গেল অতিথিরা সব এসে গেছেন। বারান্দায় চায়ের আয়োজন হওয়ার পর শঙ্করবাবুই আমাদের ডেকে নিয়ে গেলেন তিন গেস্টের সঙ্গে আলাপ করবার জন্য। ডাক্তার সরকার এক মাইলের মধ্যে থাকেন, ইনি হেঁটে এসেছেন। বছর 50 বয়স, চোখে চশমা, মাথার চুল পাতলা হয়ে এসেছে, গোপটা কাঁচা হলেও কানের পাশে চুলে পাক ধরেছে। আর নরেশ কাঞ্জিলাল বিরাট মানুষ, ইনি স্যুট টাই পরে সাহেব সেজে এসেছেন। ফেলুদার পরিচয় জেনে বললেন,
বনোয়ারিলালের জীবনী লেখার কথা আমি শঙ্করকে অনেকবার বলেছি, আপনি কাজের ভারটা নিয়েছেন শুনে খুশি হলাম। হি ওয়াজ এ রিমার্কেবল ম্যান।
মজার লোক হলেন কালীনাথ রায়, এর কাঁধে একটা ব্যাগ ঝুলছে, তাতে হয়তো ম্যাজিকের সরঞ্জাম থাকতেও পারে। লালমোহনবাবুর সঙ্গে পরিচয় হতেই বললেন,
পক্ষীবিদ যে মুরগির ডিম পকেটে নিয়ে ঘোরে তা তো জানতুম না মশাই।
কথাটা বলে খপ করে লালমোহনবাবুর পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা মুরগির ডিমের সাইজের মসৃণ সাদা পাথর বার করে দিয়ে আক্ষেপে সুরে বললেন,
এ যে দেখছি পাথর, আমি তো ফ্রাই করে খাবার মতলব করছিলুম।
কথা হলো রাত্রিরে খাবার পর কালীনাথ বাবু তার হাত সাফাই দেখাবেন। সূর্য হেলে পড়েছে, গঙ্গার জল চিকচিক করছে, ঝি ছিঁড়ে হাওয়া, তাই বোধহয় নরেশবাবু আর কালীনাথ বাবু নেমে গেলেন বাইরের শোভা উপভোগ করতে। লালমোহনবাবু কিছুক্ষণ থেকে উসখুস করছিলেন, এবার বাইনোকুলার বার করে উঠে পড়লেন। তারপর বললেন,
দুপুরে যেন একটা প্যারাডাইস ফ্লাইক্যাচারের ডাক শুনেছিলুম, দেখি তো পাখিটা আশেপাশে আছে কিনা। আপনার ভ্রাতাটিকে দেখছি না, সে কি বাগানে ঘুরছে নাকি?
ওর ফুলের নেশার কথা তো আপনি জানেন,
ওকে তো বলেছি মাথায় টুপি না পরে যেন রোদে না ঘোরেন।
সে আদেশ তিনি মেনেছেন কি?
জয়ন্ত কি ডাক্তারের আদেশ মানার লোক? আপনি তাকে চেনেন না?
আপনার খুড়িমা কেমন আছেন?
এমনিতে তো ভালোই, তার অরুচির কথা বলছিলেন যেন, আপনি একবার ধুমের আসুন না।
তাই যাই।
কি ব্যাপার জয়ন্ত, হাসির কি হলো?
প্রদোষ বাবু, আপনার বন্ধু কিন্তু চোখে বাইনোকুলার লাগিয়ে বেদম অভিনয় করে যাচ্ছেন, পক্ষী বিদে।
অভিনয় তো আজ সকলকে করতে হবে অল্পবিস্তর, আপনার দাদার পরিকল্পনাটাই তো নাটকীয়।
আপনি কি দাদার পরিকল্পনা অ্যাপ্রুভ করেন?
আপনি করেন না বলে মনে হচ্ছে।
মোটেই না, আমার ধারণা জোর অত্যন্ত শেয়ানো, সে কি আর বুঝবে না যে তার জন্য ভাত পাতা হচ্ছে? সে কি জানে না দাদা একদিনে টের পেয়েছে যে সিন্ধুকের একটা মূল্যবান জিনিস গায়েব হয়ে গেছে?
সবই বুঝি, কিন্তু তাও আমি ব্যাপারটা ট্রাই করে দেখতে চাই। ধরে নাও এটা আমার গোয়েন্দা কাহিনী প্রীতির ফল।
তুমি কি সিন্ধুকের বাকি সব জিনিসই বার করতে চাও?
না, শুধু ইটালিয়ান নস্যির কৌটো আর মোগলাই সুরাপাত্র। ডক্টর সরকার খুড়িমাকে দেখতে গেছেন, উনি এলেই তুমি ওপরে গিয়ে জিনিস দুটো বার করে আনবে, আমি পকেটে রেখে দেব। এই নাও চাবি।
জয়ন্তবাবু অনিচ্ছায় ভাব করে চাবিটা নিলেন। মিনিট পাঁচেকের মধ্যে ডাক্তার সরকার ফিরে এলেন। ভদ্রলোক শেষে বললেন,
দিব্যি ভালো আছেন আপনার খুড়িমা, বারান্দায় বসে দুধ ভাত খাচ্ছেন, আপনাদের আর অনেক দিন জ্বালাবেন, কি বসে আছেন চেয়ারে, চলুন না একটু হাওয়া খাবেন, এ হাওয়া কলকাতায় পাবেন না।
শঙ্করবাবু সময় ওরা চারজনই সিঁড়ি দিয়ে নামলো। বাই চেয়ে দেখা গেল লালমোহনবাবু বাগানের মাঝখানে একটা শ্বেত পাথরের মূর্তির পাশে দাঁড়িয়ে চোখে বাইনোকুলার লাগিয়ে এদিক ওদিক দেখছে।
পেলেন আপনার প্যারাডাইস ফ্লাইক্যাচারের দেখা?
না, তবে এইমাত্র একটা জঙ্গল ব্যাবলার দেখলুম মনে হলো।
এখন পাখিদের বাসায় ফেরার সময়, এরপরে প্যাঁচা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। বাকি দুজন গেলেন কোথায়, বাড়ির সামনের দিকে কি না কাছের ঘরের পেছনের ফল বাগানে?
কই হে নরেশ, কালীনাথ গেলে কোথায়?
একজনকে দেখলুম এদিকে সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে ঢুকতে।
কোনজন?
বোধহয় সেই ম্যাজিশিয়ান ভদ্রলোক।
লালমোহন বাবু আপনি ভুল দেখেছিলেন, বাড়ি থেকে যে বেরিয়ে আসছেন তিনি নরেশ বাবু।
সন্ধ্যের দিকে ঝপ করে টেম্পারেচারটা পড়ে, তাই আলো আনটা চাপিয়ে এলাম। আর কালীনাথ?
সে তো বাগানে নেমে আলাদা হয়ে গেল, বলছিল শুকনো ফুলকে টাটকা করে দেবার একটা ম্যাজিক দেখাবে, তাই।
দাদা বাবু, কি হলো অনন্ত?
ছোট দাদা বাবু অজ্ঞান হয়ে পড়ে আছেন দোতলায়।
সবাই পড়ে কি মরে করে দৌড়ছিল দোতলায়। সিঁড়ি দিয়ে উঠে ল্যান্ডিং পেরিয়ে খুড়িমার ঘর। জয়ন্তবাবু সে ঘরের চৌকাঠের হাত তিনি এদিকে চিট হয়ে পড়ে আছে, তার মাথার পেছন থেকে মেঝেতে খানিকটা রক্ত চুইয়ে পড়েছে। ডাক্তার সরকার দ্রুত সিঁড়ি দিয়ে উঠে সবার আগে পৌঁছে জয়ন্তবাবুর নাড়ি টিপে ধরলেন। ফেলুদা প্রায় একসঙ্গে পৌঁছে জয়ন্তবাবুর পাশে হাঁটু গেড়ে বসেছে, তার মুখ গম্ভীর, কপালে ভাঁজ।
কি মনে হচ্ছে? পালস সামান্য দ্রুত, মনে হচ্ছে পড়ে গিয়ে হয়েছে। মাথার জখমটা? এ সময় খালি মাথায় রোদে ঘোরাটা ডেঞ্জার, এটা অনেকবার বলেছি ওকে। কনকাশন? সেটা তো পরীক্ষা না করে বলা সম্ভব না। আজ আবার আমি যন্ত্রপাতি কিছুই আনিনি সঙ্গে, একবার হাসপাতালে নিয়ে যেতে পারলে ভালো হতো।
তাই করুন না, গাড়ি তো রয়েছে।
ভজলে বেশ ভালোভাবেই অজ্ঞান হয়েছে, কারণ ফেলুদার সময় চারজন ধরাধরি করে গাড়িতে তোলার সময়ও তার জ্ঞান ফিরে আসলো না। সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই কালীনাথবাবুর সঙ্গেও দেখা হলো। তিনি বললেন,
আমি জাস্ট ওষুধটা খাবার জন্য ঘরে গেছি আর তার মধ্যে এই কাণ্ড।
আমি সঙ্গে আসবো কি? কোনো দরকার নেই, আমি হাসপাতাল থেকে আপনাকে ফোন করব।
হয়ে চলে গেল। এই দুর্ঘটনার জন্য শঙ্করবাবুর প্ল্যান যে ভেস্তে গেল সেটা বোঝাই যাচ্ছে। বেচারি ভদ্রলোকের জন্মতিথিতে এমন একটা ঘটনা ঘটার জন্য সবারই মন খারাপ লাগছিল। ওরা সবাই এসে বসবার ঘরে বসেছিল। প্রায় সঙ্গে সঙ্গে ফেলুদা কেন যে আসছে বলে উঠে গেল তা কে জানে, অবশ্যই মিনিগুলোদের মধ্যে আবার ফিরে এল। শঙ্করবাবু অতিথিদের সামনে যথাসম্ভব স্বাভাবিক হাসি খুশি ব্যবহার করছিলেন, এমনকি তার আশ্চর্য প্রপিতামহ সম্বন্ধে অদ্ভুত সব ঘটনাও বলছিল। কিন্তু বোঝাই যাচ্ছিল যে সেটা করতে তার বেশ বেগ পেতে হচ্ছে। প্রায় ঘন্টা খানেক এইভাবে চলার পর হাসপাতাল থেকে ডাক্তার সরকারের ফোন এলো। জয়ন্তবাবুর জ্ঞান ফিরেছে, তিনি এখন অনেকটা ভালো, মনে হচ্ছে কাল সকালেই আসতে পারবেন। এই সুখবরের পর অবশ্যই ঘরের আবহাওয়া খানিকটা হালকাই হলো, কিন্তু তপসে বুঝতে পারছিল যে শঙ্করবাবুর মোটেই ভালো লাগছে না, কারণ চোরের রহস্য রহস্যই থেকে যাবে। যাক, খাওয়া দাওয়ার পর ভিডিও ক্যাসেটের ছবি দেখতে চাই কিনা জিজ্ঞেস করাতে ওরা সকলেই না বলল। এ অবস্থায় ফুর্তি করা চলে না, তাই ম্যাজিকও বাদ পড়ল। সকলকে গুড নাইট জানিয়ে নিজেদের ঘরে আসতে তপসে যে প্রশ্নটা ফেলুদাকে করবে ভেবেছিল সেটা লালমোহনবাবু করে ফেললেন।
আপনি তখন ফস করে বেরিয়ে কোথায় গেলেন মশাই?
খুড়িমার ঘরে।
খুড়িমাকে দেখতে গেছিলেন?
সেই সঙ্গে অবশ্যই সিন্ধুকের হাতল ধরে একটা টানো দিয়ে এলাম।
খোলা নাকি
বন্ধ? সেটাই স্বাভাবিক, যেভাবে ঘরের দরজার দিকে পা করে পড়েছিলেন ভদ্রলোক তাতে মনে হয় ঘরে ঢোকার আগেই পড়েছেন।
কিন্তু চাবিটা কোথায় ফেলুদা?
শঙ্করবাবু হয়তো দুর্ঘটনায় ওটার কথা ভুলেই গিয়েছিলেন।
ওই তো শঙ্করবাবু এই ঘরেই আসছেন।
দেখুন তো কি বিশ্রী ব্যাপার ঘটে গেল, জয়ন্তর আর একবার এরকম হয়েছিল, ওর ব্লাড প্রেশারটা একটু বেশি নেমে যায় মাঝে মাঝে।
ফোনে আর কি বললেন ডক্টর সরকার?
সেটাই তো বলতে এলাম, তখন লোকজনের সামনে বলিনি, চাবির কথাটা তো গোলমালে ভুলেই গিয়েছিলাম। তখন কি হয়েছে জানেন তো, ডাক্তারকে জিজ্ঞেস করতে বললেন জয়ন্তর কাছে চাবি ছিল না, হয়তো অজ্ঞান হবার সময় হাত থেকে পড়ে গেছে।
আপনি খুঁজেছেন চাবি?
তন্ন তন্ন করে, সিঁড়ি ল্যান্ডিং সদর দরজার বাইরে কোথাও বাদ দিইনি, সে চাবি হাওয়া।
যাকে ডুপ্লিকেট তো আছে, তো ও নিয়ে ভাবেন না?
তা না হয় ভাববো না, কিন্তু রহস্য তো দূর হলো না, চোর তো অজ্ঞাতেই রয়ে গেল। আর আপনাকে একটা মাথা খেলানোর সুযোগ দেব ভেবেছিলাম, সেটাও হলো না।
তাতে কি হলো, এখানে এসে লাভ হয়েছে বিস্তর, একে এরকম বাড়ি তার উপর আপনার আতিথিয়তা।
যাকে আপনারা শুয়ে পড়ুন, আমিও যাই, সকালে 6:30 চা দেবে আর 8 ব্রেকফাস্ট, অসুবিধা নেই তো?
না না, কোনো অসুবিধা নেই।
এটা অ্যাটেম্পটেড মার্ডার নয় তো মশাই? মিস্টার কাঞ্জিলাল আর মিস্টার ম্যাজিশিয়ান দুজনেই কিন্তু বাড়ির মধ্যে ঢুকেছিলেন।
মার্ডারের কি দরকার, কার্যসিদ্ধির জন্য তো শুধু অজ্ঞান করলেই চলে।
কার্যসিদ্ধি?
জয়ন্তবাবুকে অজ্ঞান করে তার হাত থেকে চাবিটা নিয়ে সিন্ধুক খুলে যা বার করার বার করে আবার হাতে চাবি গুঁজে দিয়ে চলে আসা।
সর্বনাশ, এটা তো খেয়াল হয়নি আমার, তাই যদি হয়ে থাকে তাহলে তো এখন তিনজনের জায়গায় সাসপেক্ট মাত্র দুজন, কাঞ্জিলাল আর কালীনাথ।
না রে, তো সে ব্যাপারটা তো সহজ নয়, জয়ন্তবাবুর মাথায় কেউ বাড়ি মারলে তো সেটা তিনি জ্ঞান হলে বলতেন, তা তো বলেননি। আর অজ্ঞান করে কেউ সিন্ধুক খুলছে দেখলে খুড়িমা কি চুপ করে থাকতেন?
একটা আশার আলো জ্বলতে না জ্বলতেই নিভে গেল। তপসে শুয়ে পড়েছিল, কিন্তু অত তাড়াতাড়ি আর ঘুমনো হলো না ওর। ফেলুদা এমনিতেও পাইচারি করছিল। রাত 12 নাগাদ লালমোহনবাবু হঠাৎ ঘরে এসে নিচু গলায় বললেন,
মশাই বারান্দায় গেছিলাম,
চাঁদের হাসি বাড়তে গেছে মশাই, উঠতে পড়ে আলো।
কথাটা উঠতে নয়, উঠলে।
সরি, উঠলে। কিন্তু একবার বাইরে এসে দেখুন, এ দৃশ্য দেখবেন না কখনো।
আপনি একাকাব্দি করবেন, এটা হতে দেয়া যায় না।
এই কথা শুনে তপসিও বিছানা ছেড়ে উঠে পড়ল। বাইরে গিয়ে মনে হলো এ যেন দিনের বেলার দৃশ্যের চেয়েও ঢের বেশি সুন্দর। একটা পাতলা কুয়াশা নদীর ওপারটাকে প্রায় অদৃশ্য করে ফেলেছে। গঙ্গার আবছা গাঢ় জলের উপর ছড়ানো চাঁদের টুকরোগুলো ধীরে ধীরে দুলছে। তারই মধ্যে ঝিঝির ডাক, হাসনুহানার গন্ধ, ফুরফুরে বাতাস, সব মিলিয়ে সত্যিই অমরাবতী। ফেলুদা ত্রয়োদশী চাঁদটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে বললেন,
চাঁদের মাটিতে মানুষের পা পড়লেও এর মজা কোনোদিন নষ্ট করতে পারবে না।
একটা মারাত্মক পোয়েম আছে চাঁদ নিয়ে,
আপনার এথেনিয়াম ইনস্টিটিউশনের সেই বাংলা শিক্ষকের লেখা।
বৈকুণ্ঠ মল্লিক, এই পুরা দেশে লোকটার রেকগনিশন পেলে না। কিন্তু আপনি শুনুন কবিতাটা, শুনো তপিস। আহা, দেখো চাঁদের মহিমা, কভু বাসুগোল রৌপ্য থালি, কভু আধা কভু শিকি কভু এক থালি, যেন সদ্য কাটা নখ পরে আছে নভে, সেটুকু নাহি থাকে যবে আসে অমাবস্যা, সেই রাতে তুমি তাই অচন্দ্রম পশা। বুঝতেই পারছো তপেশ, পুত্রটা একজন লেডিকে অ্যাড্রেস করে লেখা।
একজন লেডিকে তো আপনি আবৃত্তি ঠেলায় ঘর থেকে টেনে বার করেছেন দেখছি।
ফেলুদার দৃষ্টি দোতলার বারান্দার দিকে, সেটা খুড়িমার ঘর। খুড়িমা বারান্দার দরজার মুখটাতে এসে দাঁড়িয়েছে। তারপর মিনিটখানেক এদিক ওদিক দেখে আবার ভেতরে ঢুকে গেলেন। এরপরে ওরা ঘাটে সিঁড়িতে গিয়ে বসেছিল আধ ঘন্টা। মন মেজাজ তাজা, রাতের খাওয়া হজম। তারপর একসময় ফেলুদা তার হাত ধরে রেজিয়াম ডায়ের চোখের সামনে ধরে দেখে বলল, কোনে একটা বাজে। ওরা তিনজনই উঠে পড়ল, আর তিনজনই একসঙ্গে শুনল শব্দটা। সেটা যেন আসছে বাড়ির দোতলা থেকে, খটখট খটখট খট ঠং খটখট। ওরা ঘাটে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো। লালমোহনবাবু ফিস ফিস করে জিজ্ঞেস করল,
ঈদ কাটছে নাকি মশাই?
আলো জ্বলছে আর সেই শব্দটা আসছে ওই ঘর থেকে, কিন্তু এই ঘর ছাড়াও আরেকটা ঘরে আলো জ্বলছে, দক্ষিণ দিকের ঘরটা। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে হাত পা নেড়ে উত্তেজিত ভাবে কথা বলছে। এবার একটা ঘর থেকে বেরিয়ে গেল।
ওটাই শঙ্কর বাবুর ঘর।
এই মাঝরাত্রি কি আলোচনা মশাই?
জানি না, ব্যবসা সংক্রান্ত
আপনাদেরও ঘুম আসছে না?
নতুন গলাতে চমকি উঠে দেখি ম্যাজিশিয়ান কারিনা ভদ্রলোক সিঁড়ি নেমে, খটখট শব্দটা এখনো হয়ে চলেছে।
কিসের শব্দ বুঝতে পারছেন তো? খামানদেরটা কি
ঠিক বলেছেন, এই মাঝরাত্রিরে বুড়ি পান খেতে বসে। এই শব্দ আগেও পেয়েছি বনোয়ারিলালের জীবনী লেখার জন্য। গোয়েন্দা দরকার হলো কেন?
যাক, অন্তত একজন আমার আসতে পরিচয়টা জানে দেখে ভালো লাগলো।
তা জানবে না কেন মিস্টার মিত্তির? শর্মা অনেক ঘাটের জল খেয়েছে, অনেক কিছু দেখে শুনে চোখ কান দুই খুলে গেছে।
আপনি কি রহস্যই করবেন না খুলে বলবেন?
খুলে আর কজনে বলতে পারে মিস্টার মিত্তির, স্পষ্ট বক্তা আর কজনে হয়, বেশিরভাগই তো মুখ চোর। আর দুঃখের বিষয়, আমিও যে সেই দলেই পড়ি, আপনি গোয়েন্দা, খুলে বলার কাজ হলো আপনার। তবে আপনাকে আমি একটা কথা বলতে চাই, এখানে এসে আপনার পেশাটাকে কাজে লাগানোর কথা ভুলে যান। অমরাবতীতে এসেছেন, দুদিন ফুর্তি করে গঙ্গার হাওয়া খেয়ে চলে যান, নইলে বিপদে পড়তে পারেন।
আপনার উপদেশের জন্য ধন্যবাদ।
চললুম, গুড নাইট।
যে করেছিল সে তো ওর পাশেই দাঁড়িয়েছিল,
কিন্তু সেটা তো উনি নিজেও করে থাকতে পারেন, উনি তো হাত সাফাই জানেন।
এক্স্যাক্টলি।
জাহাঙ্গীরের স্বর্ণ মুদ্রা কাহিনী চলছিল, এখনো চলবে, পরের পর্ব অর্থাৎ শেষ পর্ব শুনবো। এখন সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যেকোনো মোবাইল থেকে 221 এই নাম্বারে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা। ব্যক্তি না দিলে হয়তো তফসিল ঘুম ভাঙতে আরো দেরি হতো, কিন্তু ফেলুদাকে দেখে ওর মনে হলো সে অনেকক্ষণ আগেই উঠেছে। জিজ্ঞেস করাতে বলল,
শুধু উঠেছি নয়, এর মধ্যে একটা চক্র মেরে এসেছে।
কোথায়?
শহরের দিকে।
কি দেখলে?
কি দেখলাম না সেটাই বড় কথা।
কিছু বুঝতে পারলে?
পানিহাটিতে আসা বৃথা হয়নি এটা বুঝেছি।
এমন সলিড ঘুম অনেক দিন হয়নি।
খুড়িমার উঠতে দেরি দেখে তিনিও খুব সলিড ঘুমিয়েছেন বলে মনে হচ্ছে।
সেটা আবার কি করে জানলে?
অনন্তকে জিজ্ঞেস করেছিলাম, সে বলল মা ঠাকুরন এখনো গঙ্গা স্নানে যাননি, এমনিতে 6টার মধ্যে নাকি ওর স্নান সারা হয়ে যায়।
ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু স্নান সেরে তৈরি হয়ে বারান্দায় গিয়ে বসেছিল। মিনিট দশকের মধ্যে শঙ্করবাবু এসে পড়লেন, তিনিও স্নান টান সেরে একেবারে ফিট পান।
আমি কিন্তু ধরা পড়ে গেছি মিস্টার চৌধুরী, আপনার বাল্যবন্ধু আমায় ছিনে ফেলেছেন।
সে কি?
আপনি ঠিকই বলেছিলেন, ভদ্রলোক গভীর জলের মাছ।
তাহলে কি বলছেন, আপনার পরিচয়টা দিয়েই দেব?
তাহলে কিন্তু সেই সঙ্গে আপনার জানিয়ে দিতে হবে আপনি কেন আমাকে ডেকেছেন, অর্থাৎ এতদিন যে কথা চেপে রেখেছিলেন সেটা প্রকাশ করতে হবে।
শঙ্করবাবুর কপালে আবার দুশ্চিন্তার রেখা দেখা দিল। 5 মিনিটের মধ্যে কাঞ্জিলাল আর কাশীনাথ বাবু বারান্দায় এসে পড়লেন, আর তার প্রায় সঙ্গে সঙ্গেই বাইরে একটা গাড়ির আওয়াজ পাওয়া গেল। কাঞ্জিলাল আর কালীনাথ বারান্দায় রয়ে গেলেন। ওরা ক্লাবের সদর দরজা কি হবে? লাল ক্রস মারা একটা কালো অ্যাম্বাসেডর থেকে নামলেন জয়ন্তবাবু আর ডাক্তার সরকার। জয়ন্তবাবুর মাথার পেছনের চুল খানিকটা কামিয়ে সেখানে প্লাস্টার লাগানো হয়েছে। জয়ন্তবাবু নেমে তার দাদার কাছে ক্ষমা চাইলেন।
ভেরি সরি দাদা, তোমার জন্মতিথিতে এমন একটা অঘটন ঘটিয়ে ফেললাম, আসলে প্রেশারটা।
কোনো চিন্তা নেই, আমি ওষুধ দিয়ে দিয়েছি, তবে রোদে বেশি ঘোরাঘুরি চলবে না।
আপনারা চা খাবেন তো?
তাহলে মন্দ হতো না, চা পানের সময়ই পাইনি এখনো।
এরা সব কোথায়?
বারান্দায়। চলুন সকলে একসঙ্গে বসা যাক।
দাঁড়ান, আগে একটা কাজ সেরে নেওয়া দরকার।
ভাই তপেশ, তোমার দাদা কোন কাজের কথা বলছিল? কি জানি বাপু, তোমার দাদার মতি গতি তো আমি কিছুই বুঝি না।
কাজ? আপনার খুইমার কাছে সিন্ধুকের যে ডুপ্লিকেট চাবিটা আছে সেটা সেটা পাওয়া যাবে নিশ্চয়ই?
তা নিশ্চয়ই যাবে, কিন্তু
একবার সিন্ধুকটা খুলে দেখতে চাই।
খুড়িমা তো দেখি গামছা নিয়ে স্নানে বেরোচ্ছেন।
খুড়িমা, আজ তোমার এত দেরি?
আর বলিস না, চোখ মেলে দেখি যা যা রোদ, এক একদিন কি যে হয়।
তোমার চাবি গোছাটা একবার দিতে হবে খুড়িমা, সিন্ধুকটা খুলব।
কিন্তু তোর কাছে যে
আমারটা খুঁজে পাচ্ছি না।
খুড়িমা আলমারি খুলে চাবির গোছা বার করে দিয়ে চলে গেলেন। শঙ্করবাবু সিন্ধুকে দেখে এগিয়ে গেলেন, আর সেই ফাঁকে কেন জানি ফেলুদা হামান দিস্তাটা হাতে নিয়ে একবার নেড়ে চেড়ে দেখেন। আর শঙ্করবাবু চিৎকারে চমকে লালমোহনবাবু সেলিম আলের বইটা তার হাত থেকে ফেলেই দিলেন।
সর্বনাশ!
ধলে বক্স কিছুই নেই, ওটা বন্ধ করুন, তারপর জরুর নিচে যাওয়া যাক। সত্য উদ্ঘাটনের সময় এসেছে, আমার আসল পরিচয়টা সকলকে জানিয়ে দিন এবং কতগুলো প্রশ্ন করব সেটাও জানিয়ে দিন।
বোধহয় যাতে শঙ্করবাবুকে খানিকটা মনের জোর প্রয়োগ করতে হচ্ছে, কিন্তু তিনি গত বছরের চুরির ব্যাপারটা আর আজ এই মাত্র সিন্ধুক খুলে যা দেখলেন সেটা মোটামুটি গুছিয়ে সকলকে সব খুলে বললেন। এইসব কথা শুনে সবাই চুপ। কার মনে কি প্রতিক্রিয়া হচ্ছে দেখে বোঝার উপায় নেই।
আমার বাড়িতে আমারই অতিথি হয়ে এসে আমার এত কাছের লোক যে এমন একটা কাজ করতে পারে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। কিন্তু ঘটনা যে ঘটেছে তাতে কোনো ভুল নেই, আর সেই কারণেই আমি কলকাতার স্বনামধন্য ইনভেস্টিগেটর প্রদোষ মিত্রকে ডেকেছি এর কিনারা করার জন্য। ইনি তোমাদের কয়েকটা প্রশ্ন করবেন, আশা করি তোমরা তার ঠিক জবাব দেবে।
আমার প্রথম প্রশ্নটা ডক্টর সরকারকে। ডক্টর সরকার, আপনাদের পানিহাটিতে কটা হাসপাতাল আছে?
একটাই।
তার মানে সেখানে আপনি নিয়ে গিয়েছিলেন জয়ন্তবাবুকে, আর সেখান থেকে কাল রাতে ফোন করেছিলেন? কারণ আজ সকালে আমি সে হাসপাতালে গিয়েছিলাম, জয়ন্তবাবু সেখানে যাননি।
কাল রাতে যে আমি হাসপাতাল থেকে ফোন করেছিলাম সে কথা তো আমি শঙ্করবাবুকে বলিনি।
তবে কোত্থেকে করেছিলেন?
আমার বাড়ি থেকে। কাল যাওয়ার পথে জয়ন্তবাবুর জ্ঞান হয়, তখন বুঝতে পারি আঘাত গুরুতর নয়, কনকাশন হয়নি, তবুও একবার দেখবো বলে আমার বাড়িতে নিয়ে যায়। তখনই চিন্তা করি রাত্রিটা ওখানে রেখে সকালে পৌঁছে দিয়ে যাব।
এবার জয়ন্তবাবুকে একটা প্রশ্ন, আপনি কাল যে সিন্ধুক খোলার জন্য চাবিটা নিলেন সেটা তো আপনার হাতেই ছিল।
হ্যাঁ, কিন্তু মাথা ঘুরে পড়ার পর হাতে নাও থাকতে পারে।
হাতে না থাকলেও কাছাকাছি পড়ে থাকার কথা, কিন্তু তা তো ছিল না।
সেটার আমি কি জানি, চাবি আপনারা খুঁজে পেলেন কি পেলেন না তার আমি কি করতে পারি? আপনি কি বলতে চাইছেন সরাসরি বলুন তো।
আরেকটা প্রশ্ন আছে, সেটা ডাক্তারকে, তারপরে সরাসরি বলছি। ডক্টর সরকার, হিমোগ্লোবিন বলে একটা পদার্থ আছে, সেটা আপনি জানেন নিশ্চয়ই।
কেন জানবো না,
সাধারণ লোকের চোখে সেটা রঙের সঙ্গে রক্তের কোনো তফাৎ ধরা পড়ে না, সেটাও নিশ্চয়ই জানেন।
হ্যাঁ,
আমার বিশ্বাস কি তাহলে এবার বলি। আমার বিশ্বাস জয়ন্তবাবু অজ্ঞান হননি, অজ্ঞান হওয়ার ভান করেছিলেন ডাক্তার সরকারের সঙ্গে একজোট হয়ে, কারণ তাদের দুজনের এই বাড়ি থেকে চলে যাওয়া দরকার ছিল।
নন্সেন্স, কেন চলে যাব, কেন?
কারণ মাঝরাত্রিরে গোপনে আবার ফিরে আসবেন বলে।
ফিরে আসব?
হ্যাঁ, উত্তরের ফটক দিয়ে ঢুকে পেছনে সিঁড়ি দিয়ে উঠে আপনার মার ঘরে যাবেন বলে।
আপনি একটু বাড়াবাড়ি করছেন মিস্টার, মাঝরাত্রিরে মার ঘরে যাব আর মা টের পাবে না? মা রাত্রিরে 3 ঘন্টার বেশি ঘুমন না, সেটা আপনি জানেন?
এমনিতে ঘুমন না, কিন্তু ঘুমের ওষুধ খাওয়ালে, ধরুন যদি ডাক্তারবাবু গতকাল তাকে দেখার সময় তার দুধ ভাতে কিছু মিশিয়ে দিয়ে থাকেন।
কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা তপিশবাবু, জয়ন্তবাবু আর ডাক্তার সরকার দুজনেরই এই ডোন্ট কেয়ার ভাবটা মিনিটে মিনিটে কমে আসছে না?
আপনার ফিরে আসতে হয়েছিল কারণ 1 বছর আগে যে কাঁচা কাজটা করেছিলেন এবার আর সেরকম করলে চলত না। শঙ্করবাবুর পুরো প্ল্যানটাই ভেস্তে দিয়ে মাঝরাত্রিতে এসে চুরিটা সারার দরকার ছিল। সে চুরির ধরা পড়তো কবে তার কোনো ঠিক নেই। অবশ্যই চাবি আপনার কাছে ছিল না, তাই আপনার মার আলমারি থেকে ডুপ্লিকেট বার করে নিতে হয়েছিল। সেই সময় আমার এই বন্ধুর আবৃত্তি শুনে আপনি কিঞ্চিত বিচলিত হয়ে পড়েন, তাই গায়ে একটা থান জড়িয়ে দরজার মুখে এসে প্রমাণ করতে হয়েছিল যে আপনার মা জেগে আছেন, এভরিথিং ইজ অল রাইট। তারপরে আমাদের মনে এই ধারণা বদ্ধমূল করার জন্য হামান বিস্তার পিটতে শুরু করেন। এতেও আমার সন্দেহ হয়েছিল, কারণ হামানদিস্তায় পান থাকলে শব্দটা হয় একটু অন্যরকম। এটা ছিল ফাঁকা শব্দ।
সবই বুঝলাম মিস্টার মিত্তে, কিন্তু তারপর?
তারপর চাবি দিয়ে সিন্দুক খোলা।
আপনি কোন অপরাধে আমাদেরকে অভিযুক্ত করছেন মিস্টার মিত্তে? অজ্ঞান হওয়ার ভান করা, আমার মাকে ঘুমের ওষুধ দেয়া, রাত্রিরে ফিরে এসে ডুপ্লিকেট চাবি বার করে সিন্দুক খোলা?
তার মানে এই সবগুলোই করেছেন, স্বীকার করছেন তো?
এর কোনোটার জন্য শাস্তি হয় না এটা আপনি জানেন? আসল ব্যাপারটায় আসছেন না কেন আপনি?
ঘটনা যে দুটো জয়ন্তবাবু, একটা তো নয়, আগে প্রথম ঘটনাটা সেরে নি, 1 বছর আগের চুরি।
সেটা আপনি সারবেন কি করে মিস্টার মিত্তে? আপনি কি অন্তর্যামী? আপনি তখন কোথায়?
আমি ছিলাম না ঠিকই, কিন্তু অন্য লোক তো ছিল, যিনি চুরি করেছিলেন তার ঠিক পাশে লোক ছিল, তাদের মধ্যে অন্তত একজন কি টের পেয়ে থাকতে পারেন না?
এটা আপনি কি বলছেন মিস্টার মিত্তে? চুরি হয়েছে সেটা জানতো, অথচ আমায় বলবে না, আমার এত কাছের লোক হয়ে?
আপনি কাল রাত্রিরে কি বিপদের কথা ভেবে আমাকে তদন্ত বন্ধ করতে বলেছিলেন সেটা বলবেন কালীনাথ বাবু?
অপ্রিয় সত্য প্রকাশ করায় বিপদ নেই, শঙ্করের মনের অবস্থাটা ভেবে দেখুন তো।
না, নেই বিপদ, অনেক দিন ব্যাপারটা ধামাচাপা রয়েছে, এবার প্রকাশ হওয়াই ভালো। তুমি যদি কিছু জেনে থাকো তো বলে ফেলো কালীনাথ।
সেটা বোধ হয় ওর পক্ষে সহজ নয় মিত্র চৌধুরী, কারণ তদন্তে চোর ধরা পড়লে যে ওরও বিপদ হতো, এই 1 বছর যে উনি চোরকে নিংড়ে শেষ করেছেন।
ব্ল্যাকমেইল?
ব্ল্যাকমেইল শঙ্করবাবু, সেটা উনিও স্বীকার করবেন না, চোরও স্বীকার করবেন না। অবশ্যই চোরের যে দোসর আছে সেটা সম্ভবত কালীনাথ বাবু জানতেন না, উনি একজনকে এই লক্ষ্য করেছিলেন, কিন্তু আমার ধারণা এই অনবরত ব্ল্যাকমেলিং এর ঠেলায় দ্বিতীয় চুরিটার প্রয়োজন হয়ে পড়েছিল, আর তাই
ভুল সিন্দুক থেকে জানেবার তা আগেই নেওয়া হয়ে গেছে।
বনোয়ারি লালের আর একটি জিনিসও তাতে নেই, সিন্ধুক খালি।
তার মানে আমার বাকি অভিযোগ সবই সত্যি?
কিন্তু কল রাত্রিরে কুকুরটিটা কে করেছে সেটা বলছেন না কেন?
সেটাও বলছি, কিন্তু তার আগে আপনার স্পষ্ট স্বীকারোক্তিটা চাই। আপনি বলুন জয়ন্তবাবু, ডক্টর সরকার আর আপনি মিলে গত বছর বারোটার মধ্যে থেকে একটি স্বর্ণমুদ্রা সরিয়েছিলেন কি না?
আমি স্বীকার করছি, আমি দাদার কাছে ক্ষমা চাইছি। সে স্বর্ণমুদ্রা ডক্টর সরকারের কাছেই আছে, সেটা ফেরত দেওয়া হবে। আমাদের দুজনেরই অর্থাভাব হয়েছিল, একটার জায়গায় পুরো বারোটার সেটটা বিক্রি করতে পারলে প্রায় 100 গুণ বেশি দাম পাওয়া যাচ্ছিল। তাই
বাকি 11টা নেবার কথা ভাবছিলেন?
স্বীকার করছি,
কিন্তু তোর আরো আছে মিস্টার মিত্তে, যে লোক ব্ল্যাকমেল করতে পারে
সেই লোক চুরি করতে পারে, কিন্তু তিনি চুরি করেননি। ওগুলো সরিয়েছেন প্রদোষ মিত্র, রক্তের বদলে হিমোগ্লোবিন দেখে মনে ঘোর সন্দেহ উপস্থিত হয়। তাই যখন আপনাকে ধরাধরি করে নিচে নিয়ে যাচ্ছিলাম, তখন বাধ্য হয়ে আমাকে পিকপকেটের ভূমিকা অবলম্বন করতে হয়েছিল। ভাগ্য ভালো যে চাবিটা ছিল আপনার প্যান্টের ডান পকেটে, বা পকেটে থাকলে পেতাম না। আপনাকে নিয়ে যাবার পর বৈঠকখানায় এসে বসি, তখন এক ফাঁকে বেরিয়ে গিয়ে আমি সিন্ধুক খুলে জিনিসগুলো বার করে আমার ঘরে রেখে দিই। আমি জানতাম যে বিপদের আশঙ্কা আছে। এনি না তার চাবি মিস্টার চৌধুরী, এরপর কি করা হবে সেটা আপনি স্থির করুন, আমার কাজ এখানেই শেষ।
পানি নদী থেকে ফেরার পথে ফেলুদার তোষিকে লালমোহনবাবুর মুখে আরেকটা আবৃত্তি শুনতে হল। এটাও বৈকুণ্ঠ মল্লিকের লেখা, নাম হলো জিনিয়াস।
অপার প্রতিভা কিছু জন্মেছে ভাবে, এদের মগজে কি যে ছিল তা কে কবে? ডাভিঞ্চি, আইনস্টাইন, খনা, লীলাবতী, সবারই সরি আমি, সবারই প্রণতি।
এতক্ষণ শুনলাম আমরা সত্যজিতের লেখা ফেলুদার গোয়েন্দা কাহিনী, যার নাম জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। আর এই কাহিনী নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিচারি এবং নাট্যাংশ পরিচালনা করেছেন শেগুফতা আবিচারি এবং সাউন্ডে ছিলেন খালিদ। এখন বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি। ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন প্রত্যয়, জটায়ু ছিলেন অরণ্য শান্ত, তোপসে ছিলেন শান্ত, শঙ্কর প্রসাদ চৌধুরীর চরিত্র অভিনয় করেছেন মঞ্জু, জয়ন্তের চরিত্র অভিনয় করেছেন উপল এবং ডক্টর অর্ধেন্দু সরকারের চরিত্র অভিনয় করেছেন সারিয়ার। নরেশ কাঞ্জিলাল হয়েছেন রাজু, কালীনাথ রায় লোবান, খুড়িমা সারি, ফোন অপারেটর আপন মাহমুদ এবং অনন্তের চরিত্রে ছিলেন মনির। এই ছিল আজকে কুয়াশার কলা কৌশলীদের নাম। আর এবার জানিয়ে দিচ্ছি এটা নিয়ে এলে সবার সাথে আজীবন 1 পয়সা সেকেন্ড রেটে কথা বলবার দারুণ এক অফার। শুধু দিন বা রাত নয়, মাস বা বছর নয়, একবার 130 টাকা রিচার্জ করে সারা জীবন সবসময় 1 পয়সা সেকেন্ড রেট এনজয় করা যাবে। আর এই 1 পয়সা সেকেন্ড কল রেট এর মেয়াদ থাকবে আজীবন। আরো জানতে হলে আপনাকে ফ্রি ডায়াল করতে হবে 1212 এই নাম্বারে। তো চলে যাচ্ছি এটার প্রেজেন্স কুয়াশায়। যে সমস্ত বন্ধুরা SMS পাঠিয়েছেন তাদের SMS গুলো পড়ে শেষ করতে তারপর বিদায় নিচ্ছি আমি। আননোন বয় কাপ্তাই থেকে লিখেছে, আপু আই এম আ বিগ ফ্যান অফ ফেলুদা, থ্যাংকস আপু এন্ড কুয়াশা টিম। তাহলিল রামপুরা থেকে লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তাহলিল, আপু গল্পটা নাইস, শুনে মজা পেলাম, থ্যাংক ইউ ফেলুদা। আসলে থ্যাংক ইউটা বা ধন্যবাদটা ফেলুদাকে দেওয়া উচিত, কারণ ফেলুদা না থাকলে আজকের কুয়াশার আয়োজনটা এত জমজমাট হতো না। আর ইফ স্পেশাল বলেই ফেলুদাকে নিয়ে আসা হয়েছে আজকের কুয়াশায়। আপু আমি ফোরকান রাঙ্গুনিয়া থেকে এই প্রথম SMS করছি, প্রথম ঘন্টার গল্পটা খুবই নাইস ছিল, মনে হয় ওখানে আমি কুদ্দুস ছিলাম। হ্যাঁ, আজকে হুমায়ুন আহমেদের গল্প আমরা শুনেছি, আমাদের দুজন প্রিয় লেখকের কাহিনী শুনেছি আজকে আমরা, হুমায়ুন আহমেদ এবং সত্যজিৎ রায়। কিবরিয়া কাউখালি রাঙামাটি থেকে লিখেছে, একা একা শুনছি, মঞ্জু ভাই থাকাতে শুনতে আরো ভালো লেগেছে, আই এম আ বিগ ফ্যান অফ মঞ্জু ভাই। আচ্ছা, জানিয়ে দেব মঞ্জুভাইকে। মোহিত লিখেছে রাজবাড়িতে কাপুর গল্পটা অনেক রহস্যময় ছিল। তানভীর লিখেছে নিউজ কার্টন থেকে শঙ্করবাবুর চরিত্রে কে অভিনয় করেছেন, শঙ্করবাবুর চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। আপু কুয়াশা শুনি প্রতিদিন, বাট আজ একটা টেক্সট দিলাম। সুরাইয়া, তাহসিন এবং তানজিম। রংপুর বয় লিখেছে আজকের কুয়াশাটা আসলেই ঈদের উপহার, তাই না শামিন আপু? ধন্যবাদ। জি, লি লিখেছে আপু এই ফেলুদার গল্পের চাইতে ফালুদার কথা লিখেছে। ওকে, আর হৃদয় লিখেছে আপু কুয়াশা কি সপ্তাহে দুবার করা যায় না? কুয়াশা ইজ অসম, করা গেলে আমি করতাম। কুয়াশা যে কত কষ্টসাধ্য, কত পরিশ্রমের পেছনে। আমার যদি কখনো সুযোগ হয় আমি ফেসবুকে ওয়ালে পোস্ট করে দেবো মেকিং অফ কুয়াশা। কুয়াশা করতে গেলে কত এফোর্ট দিতে হয়, কত পরিশ্রম করতে হয়, সেটা যদি আপনারা দেখেন বা শুনেন তাহলে বুঝতে পারবেন যে কুয়াশা কেন সপ্তাহে দুবার করা যায় না। শ্রেয়া লিখেছে কুমিল্লা থেকে, হাই আপু কেমন আছেন? আজ প্রথম, গল্পটা খুব ভালো লেগেছে। আর চিটাগং থেকে ফরহাদ লিখেছে কুয়াশা অসম হচ্ছে, আমি কুয়াশা কন্টিনিউয়াসলি শুনি। নীরব লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি প্রথম এসএমএস করলাম আর আপনাদের কুয়াশায় আমি প্রতিদিন শুনি, কিন্তু আপনাকে দেখার ইচ্ছা। প্রতিদিন তো কুয়াশা হয় না, আপনি বোধ হয় ওয়েবসাইটে গিয়ে শুনেন, সেখানে যে আর্কাইভ আছে সেখান থেকে। হাই শামিন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি রিয়াদ বলছি আজিমপুর থেকে, আমি আজ প্রথম এসএমএস করলাম, আপনাকে অনেক ধন্যবাদ। শামিন আপু আমি সানহা চিটাগং থেকে বলছি, কুয়াশা আমার খুব ভালো লাগে, আই জাস্ট লাভ কুয়াশা, থ্যাংক ইউ। তাহলে লিখেছে রামপুরা থেকে, আপু গল্পটা নাইস, শুনে মজা পেলাম, থ্যাংক ইউ। আর আপু আমি তোমার নিউ ফ্রেন্ড, কুয়াশা শুনতে খুব ভালো লাগছে। অঞ্জু এবং আইরিন লিখেছে এটা, আর একসঙ্গে লিখে পাঠিয়েছে। আর আমি অর্ণব বলছি সন্দীপ থেকে, শামিন আপু কেমন আছো? কুয়াশা শুনছি বেশ ভালো লাগছে, আশা করি উপভোগ আরো বেশি উপভোগ করতে পারবো, আর সামনে নিশ্চয় ভয়ঙ্কর কিছু আছে। সাজ্জাদ জুরাইন থেকে লিখেছে আপনার সব প্রোগ্রাম আমি শুনি, সবই খুব ভালো লাগে, আর বিশ্বাস বিশেষ করে কুয়াশা। আর আমি মৌ, আর মানিকগঞ্জ থেকে, আপনি কেমন আছো? তোমাকে ঈদ মোবারক। আর এটা লিখেছে মামুন ইসলামপুর থেকে, ঢাকা থেকে, প্রথম গল্পটা সে খুব ভয় পেয়েছে বলেছে। আর ঈদ মোবারক জানিয়েছে তোমার মাহমুদপুর থেকে আফরোজ সিংজন। আফরোজ রাত্রি লিখেছে আই লাইক ইউ সো মাচ, ইউর ভয়েস ইজ ভেরি সুইট, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ। নিশি লিখেছে গাজীপুর থেকে, হ্যালো সুইট আপু, তোমার কুয়াশার বইটা আমাকে রংপুর বয় গিফট করেছে, আমি বইটা পেয়ে খুব হ্যাপি হয়েছি, তোমাকে এবং রংপুর বয় দুজনকে ধন্যবাদ শেখার। আর নাজনীন লিখেছে গাজীপুর থেকে, হ্যালো শামিন আপু আমি কুয়াশার নিউ লিসনার, ওকে ওয়েলকাম তোমাকে। আর শামিন আপু আমি একা একা কুয়াশা শুনছি কিন্তু ভয় লাগছে না। আর এটাকে মোহাম্মদ সব কক্সবাজার থেকে লিখেছে আমি নতুন বন্ধু, আশা করি আমার ভালো লাগবে, আমি আশা করছি তোমার আপনার ভালো লেগেছে। হাই আপি আমি প্রিয়ান্তি চিটাগং থেকে, আশা করি আজকে কুয়াশাটা অনেক ভয় হবে। আপু আমি সানিন, রাউজান থেকে লিখেছেন এমনিতে আজকের কুয়াশাটা আমার অনেক অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ আপু। আর দিয়া লিখেছে উত্তরে থেকে, আপু জানো আমি কুয়াশা শুনতে খুব ভালোবাসি, এমনকি সব সময় শুনি। তুহিন লিখেছে আপু স্টোরিটা খুবই নাইস, সেতু ভাইকে একটা থ্যাংকস, আপু আমার বেস্ট ফ্রেন্ড আনি কুয়াশা শুনছে। আচ্ছা, শিহাব লিখেছে ঢাকা থেকে, ফার্স্ট স্টোরিটা আমার কাছে খুব ভালো লেগেছে। মুক্তা লিখেছে ঢাকা থেকে, আপু আই এম ইউর ওল্ড ফ্রেন্ড, আমার এসএমএস একবারও পড়া হয়নি, বাট আই লাভ ইউ। আর লিখেছে মেজবা চিটাগং থেকে, আপু খুব ভালো লাগছে। আর লিখেছে অরণী লিখেছে, আপু আমি আমার অ্যাসাইনমেন্ট করছিলাম, অ্যান্ড হোয়াট আ কোইনসিডেন্ট, আমি এখন জানি ভাই বোর্ড লিখছি, এটা কিরকম কোইনসিডেন্সের সঙ্গে জানি ভাই বোর্ডের সাথে কি হলো আমার কুয়াশার সঙ্গে খেলাম ঠিক বুঝতে পারলাম না, এটার সঙ্গে কোইনসিডেন্সের কি ব্যাপার আছে। Nowhere to run লিখেছে, কেমন আছেন কুয়াশা শুনছি। আচ্ছা আপনি যখন ফার্স্ট লিঙ্কটা দিয়েছিলেন কথা বলছিলেন তখন আপনাকে কেমন যেন অস্থির মনে হচ্ছিল, কোনো প্রবলেম হয়েছিল কি? আমার খুব টেনশন হচ্ছিল। টেনশন হবার কিছু নেই, আমাদের একটু টেকনিক্যাল কাজ করতে হয় কনসোলে বসতে হয়, তো অনেক সময় অনেক ছোটখাটো টেকনিক্যাল জিনিস থাকে যেটা আপনারা বুঝতে পারেন, যাক আপনারা বুঝতে সেরকমই কিছু একটা ঘটেছিল, বাট নাথিং টু ওয়ারি অ্যাবাউট। অন্তু দেবনাথ বুড়িঘাট থেকে লিখেছে, আপু কুয়াশা কি আর আমাদের ভয় দিতে পারে না আর ঘুম কেড়ে নিতে পারে? প্রতি সপ্তাহে কুয়াশা ভয় থাকে, কুয়াশা যে শুধু ভয়ের গল্প হবে তা কিন্তু না। শুরু থেকে যারা কুয়াশার সঙ্গে আছেন বা নিয়মিত কুয়াশা শুনছেন তারা জানেন যে কুয়াশায় রহস্যের কাহিনী থাকে, কুয়াশায় সত্যি কোনো মার্ডার কেসের কাহিনী থাকে, এবং কুয়াশায় ভয়ের কাহিনী তো সাধারণত খুব বেশিই থাকে। আমি যদি শুধু ভূতের গল্প শুনবো কুয়াশা তা কিন্তু নয়, মোটেই না। যেখানে কুয়াশা আছে, যেখানে রহস্য আছে, যেখানে ভয় আছে, সেটাই কুয়াশার কাহিনী হবে, সেটা নিয়েই আমরা আপনাদের কাছে আসবো। তারিখ লিখেছে, কোনো ডাউট নাই, কুয়াশা রেডিও জগতের সবচেয়ে ভালো লাগার প্রোগ্রাম শ্যামিন আপু, থ্যাংক ইউ। হাই আমি অর্ণব বলছি সন্দীপ থেকে, শ্যামিন আপু অ্যান্ড সেতু আপু না সেতু ভাইয়া, কুয়াশা শুনছি বেশ ভালো লাগছে, আশা করি আরো বেশি উপভোগ করতে পারবো। জ্যোতি লিখেছে ঢাকা থেকে, হ্যালো শ্যামিন আপু আমি তোমাদের নিউ ফ্রেন্ড চিটাগং থেকে। অভিযুক্ত লিখেছেন গল্প বলার ছিল, কিভাবে বলবো, গল্প পাঠাতে হবে দুটো মাধ্যম আছে আমাদের, একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাঠাতে পারেন অথবা আপনি আমাদের অ্যাড্রেসে মেইল করে দিতে বা পোস্ট করে দিতে পারেন। আমি ইমেল অ্যাড্রেসটি বলছি প্রথমে, kuwashaefm8920@gmail.com, kuwashaefm8920@gmail.com আর .com, আর আমাদের অ্যাড্রেস হচ্ছে এবিসি রেডিও ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আর আপু আমি কুয়াশা শুনতে খুব ভালোবাসি, আই লাভ কুয়াশা, বিবি ভাইকে আরো বেশি করে মারবেন, আমি প্রেম রোগ শুনতে খুব পছন্দ করি, অনেক ধন্যবাদ সে কারণে। আর মোহাম্মদ রিজওয়ান হোসেন হৃদয় সন্দীপ থেকে লিখেছে, আপু আজ আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড রিমা তোমাকে শুনছে, থ্যাংক ইউ রিমাকে। আর চাঁদপুর থেকে আলাদিন লিখেছেন ধন্যবাদ, আরো যারা সঙ্গে ছিলেন বিমল আপনাকেও ধন্যবাদ, সোহেল এবং মুক্তি অনেক ধন্যবাদ যারা আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন। তো ঠিক আছে আমাকে এখন বিদায় নিতে হবে, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে পরশুদিন, অর্থাৎ পরশুদিন মানে বুধবার, বুধ বৃহস্পতিবার সকাল 11:00 থেকে দুপুর 2:00 পর্যন্ত হিট হতে সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন, গুড নাইট।
Mutual presents Kuwashaa.